exclusively on FusionBD.com.
FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন রেডিও ফুটবলের এফএম। আমি রাসেল আছি সাথে এবং আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং ভালো কাটছে আজকের পুরোটা সময়। আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমাদের স্টুডিওতে আপনারা যারা ছবি দেখছেন ফেসবুকে তাদের মধ্যে যারা আছেন তারা তো আছেন, তাছাড়াও আরো অনেকে উপস্থিত আছেন যারা আপনাদের সাথে দারুণ কিছু ঘটনা শেয়ার করবেন। এবং আমি বিশ্বাস করি যে আজকের এপিসোডটা আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে, আপনাদের অনেক বেশি আনন্দ দেবে, সেই রকমই প্রত্যাশা এবং আশা করছি যে পুরোটা সময় আপনিও আমাদের সাথে থাকবেন। শুরুতে জানিয়ে দিই কিভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে। আমাদের যদি আপনারা লিখতে চান ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhwfm@radioafm.com আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ লিখে পাঠাতে পারেন, অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমার দুটো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.foodthi and www.facebook.com/foodfm.russell। এই দুটো পেজে এসে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ফুড এফএম সম্পর্কে। যাতে যারা ঘটনা পাঠাতে চান বা ঘটনা পাঠাতে এখনো মানে পাঠান নাই তারাও যেন ঘটনা পাঠাতে উৎসাহী হন। এটা আপনার শো এবং আপনি চাইলে আরো অসংখ্য মানুষকে আপনি এই বিষয়ে জানিয়ে দিতে পারেন। আর আমাদের যে ভূত এফএম এর পেজটা রয়েছে সেখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ডান দিকে ওপর দিকটা বাটন রয়েছে সেন্ড ইমেল, সেখান থেকে আপনি সরাসরি কিন্তু এইখানেই আপনি সরাসরি আমাদেরকে ইমেইল পাঠিয়ে দিতে পারেন। তো আমরা আমাদের সাথে কমিউনিকেট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইমেইল। আর আজকে তো ফেসবুকে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনি লিখতে পারেন। তো এই ছিল নিয়ম কানুন এবং পুরোটা সময় আপনাদের আনন্দ দিতে পারবো অবশ্যই সেই প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা করেই শুরু করতে চাই আমাদের আজকের প্রত্যাশা। আজকের যে আমাদের ইমেলগুলো রয়েছে সেই ইমেলগুলো কেমন লাগবে আমি ঠিক জানি না, তবে ইমেল প্রথমে মানে এই দুটো ইমেল এবার সিলেক্ট করতে পেরেছি আমরা, ইনফ্যাক্ট তিনটা। তার মধ্যে আমি খুব কনফিউজ ছিলাম যে কোনটা পড়ব আমার কাছে মানে তারপরেও পড়ছি, আমি জানি না যে বিশ্বাস অবিশ্বাস করাটা পুরোপুরি আপনাদের ব্যাপার। এবং যে ইমেল আমি পড়ছি সেই ইমেলের চাইতে আরো ভালো ইমেল আমি প্রত্যাশা করি। তো যাই হোক চলে যাচ্ছি ঘটনায়, আমাদের আজকের প্রথম যে ঘটনাটি সেটি দিয়ে শুরু করছি। লিখছেন, নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম নিলয় চক্রবর্তী, আমি খুলনা জেলার দৌলতপুর থাকি। ভূত এফএম এ পাঠানো এটি আমার প্রথম ঘটনা। যা হোক আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটি আনুমানিক 1990 থেকে 1991 সালের ঘটনা। বলে রাখা ভালো, আমাদের হিন্দু ধর্মীয় মানুষদের যে কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ইত্যাদি, এই সময়গুলোতে নাপিত অর্থাৎ যাদের পেশা চুল দাড়ি কাটা তাদের খুরের ছোঁয়া ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। আমি এবার আমার ঘটনায় চলে যাব। আমার মা আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাদের বলছি। আমার মায়ের যখন 12 বছর বয়স তখন খুলনার এক নাম করা মন্দির, মন্দিরের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন, মন্দিরের পূজারীর কাছ থেকে শোনা এই ঘটনা। পুরোহিতের নাম আবার তিনি নামটা দিয়েছেন এবং তারপরে তিনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন নামটা প্রকাশ না করতে। তিনি ছিলেন একজন তন্ত্র সাধক, তিনি ভূত পেত্নি এবং জিন ছাড়াতেন ওঝার মতন। আমার মা ও আমার দিদা একদিন তার কাছে যান মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে পুরোহিতের ঘর, আমার মা দূর থেকে দেখলেন তার ঘরের ভেতরে কি টেবিলের ওপর কাঠের থালার উপর লাল কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা জিনিস রয়েছে। আমার মা কৌতূহল বশত পুরোহিতকে জিজ্ঞেস করলেন, কাকু, লাল কাপড় দিয়ে ঢাকা ওই জিনিসটি কি? তিনি মজা করে বললেন, ওর ভেতরে একটা হাড় রয়েছে। আমার মা বললেন, কিসের হাড়? এটি আপনার কাছে কিভাবে আসলো? প্রথমে পূজারি তেমন কিছু বলতে চাইলেন না, পরে আমার মায়ের অনেক চোরাচুরির কারণে তিনি ওই হাড়ের পেছনের রহস্য বলতে রাজি হলেন। তার বয়স যখন 20-22 বছর, এত কম বয়স থেকেই ভূত পেতনি ও তন্ত্রমন্ত্র জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের খুলনা রূপসা শ্মশানে এক মরদেহের সৎকার করতে যান তিনি। যখন সৎকারের কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ করে তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায় এবং তার পায়ে অনেক চোটও পান তিনি। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শক্ত জিনিস অনুভব করলেন। আমরা জানি যে সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে, স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছে কিছু না ভেবে গর্তের ভেতরে হাত ঢুকিয়ে দেন। বেশ কিছু শক্ত জিনিস ওনার হাতে অনুভূত হয়। ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা ওনাকে পেছন থেকে ডাক দেয় ও তাকে আবারও শ্মশানে নিয়ে যায়। কিছু কিন্তু তার মনের ভেতর কৌতূহল কাজ করে, শক্ত জিনিসটি কি ছিল? তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আবারও ওই স্থানে ফিরে যাবেন, যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে সকল কাজ শেষ হওয়ার পর সকলের চোখের আড়ালে তিনি ওই স্থানে ফিরে যান এবং ওই গর্তের ভেতরে আবারও হাত ঢুকিয়ে দেন এবং ওই শক্ত জিনিসটি ধরে টান দেন। টান দেওয়ার পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন, তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে এই হাড়টি তিনি তার নিজের সাথে তিনি যে নিয়ে যাচ্ছেন সেটি কার হাড়, তিনি বা কিসের হাড়। তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনার মূল ঘটনাও শুরু হয় এইখান থেকেই। প্রথম রাতে কোনো সমস্যা হয় না, দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিন্তু কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খোঁজা শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এরই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে এবং তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হল। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকেই ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কে? আর এভাবে কাঁদছ কেন? তখন ছায়ামূর্তিটি উত্তর দিল, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছ, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি, কোন হাড়ের কথা বলছো? তখন ছায়ামূর্তি বলে সেই শ্মশানে যে ঘটনা সেটি তার পায়ের হাড় এবং সেটি সে ফেরত যায়। পূজারি ছায়ামূর্তিকে বললেন যে হাড়টি তিনি ফেরত দেবেন না, কিন্তু তিনি আর একটা প্রশ্নও করলেন যে ওই হাড়টা ওই স্থানে কিভাবে আসলো। তখন ছায়ামূর্তিটি উত্তরে বলল যে তখন থেকে 20 বছর আগে সে মারা যায়। রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তারা পরিবার নিয়ে থাকত। তার বাবা পেশায় ছিলেন একজন নাপিত, মেয়েটি তার গ্রামের একটি ছেলেকে ভালোবাসত। তার পরিবার কোনো অবস্থাতে এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে দেয়। তখন মেয়েটি রাগে দুঃখে তার গ্রাম ছেড়ে 4-5টি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থানে এসে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গ্রামের লোকেরা লাশের পরিবারের কোনো খোঁজ খবর না পেয়ে বেওয়ারিশ লাশ হিসেবে নদীর এপারে রূপসা শ্মশানের পাশে একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটাই যে এটা সে লাশের কাছ থেকে শুনছে। সময়ের পরিবর্তনের ফলে গাছটি মারা যায় এবং সে একটি গর্তের তো গর্তের তৈরি হয় এবং গর্তের ভেতরে যে গর্তটার ভেতরে সেই পুরোহিতটা পড়ে গিয়েছিল। তখন এই কথা শুনে পূজারি মনে মনে ভাবল যে অপমৃত্যুতে মরা নাপিতের অবিবাহিত মেয়ের পায়ের হাড় তার তন্ত্র সাধনার জন্য অনেক কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়া মূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করল তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারি সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোন ছায়ামূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড়টি সে কোনোভাবেই ফেরত দেবে না, তবে একটা কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারি। এবং এই প্রস্তাবে সেই মেয়েটিও রাজি হল এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারি তার আত্মা উদ্ধার করল। তারপর থেকে এই হাড়টি অনেক যত্ন সহকারে মানে এই প্রস্তাবটি মেয়েই দিয়েছিল এবং পূজারি সেটাতে এগ্রি করেছিল এবং সেই অনুযায়ী সবকিছু হল এবং সে যেটা করল সেই হাড়টি দিয়ে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখল এবং বিভিন্ন মানুষকে তন্ত্র সাধনার মাধ্যমে ভূত প্রেত নিয়ে কালো জাদুর প্রকোপ থেকে সেই পুরোহিত রক্ষা করত। তো এটাই ঘটনা ছিল। এই কাহিনীতে পুরোহিত পূজারি নিজের মুখে আমার মায়ের কাছে বলেছেন এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা এবং এটি একটি সত্যি ঘটনা। আমি আপনার ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা, আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে যা আমি আপনাদেরকে মানে তিনি বলেছেন যে শোনাবেন নিশ্চয়ই কোনো একদিন এবং ভালো লাগবে তিনি এটা পড়ে শোনাতে বলেছেন। এই ছিল ঘটনা, আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং তিনি কোন নাম তার নাম লেখেননি বা তার আচ্ছা তার নাম লিখেছেন নিলয় চক্রবর্তী। হ্যাঁ, তো তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবং এই ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আমি আরও একটি ঘটনায় চলে যাব এবং সেই ঘটনাটি আমাদের এখানে যে অতিথি এসেছেন তার কাছে, এবং এই ঘটনাটিও খুবই 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 অদ্ভুত এবং খুব অন্যরকম একটা ঘটনা। আমরা এই তো মার্চ মাস চলে যাচ্ছে, আমরা সাধারণত ফেব্রুয়ারির শেষের দিক থেকে মার্চের শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিশেষ করে যে সমস্ত জায়গায় বা এপ্রিলের শুরু পর্যন্ত যাই, বিশেষ করে যে সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চল, এবং হয়তো অনেকে সেই সমস্ত জায়গায় ঘুরতে গিয়েও আমাদের শুনছেন, এবং যে সমস্ত জায়গায় প্রচুর ঠান্ডা পড়ে শীতে, এই সময়টা খুব চমৎকার একটা ওয়েদার থাকে এবং আমরা অনেক সময় ঘুরতে যাই। এবং আবারও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আমরা আবার ঘুরি, ডিসেম্বরেও অনেকে যাই, অনেকে ঠান্ডার মধ্যেও যাই, যেমন আমার খুব ঠান্ডার মধ্যে যেতে ভালো লাগে। তো সেই জায়গায় সেরকমই একটা জায়গায় আমরা একটা ঘটনা শুনবো, সেটা হচ্ছে দার্জিলিং এর কোন একটা ঘটনা, দার্জিলিং এর কাছাকাছি দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার একটা ঘটনা। এবং এই ঘটনাটি তিনি যখন শোনেন কোন এক ড্রাইভারের কাছ থেকে, তিনিও বারবার করে তাকে প্রশ্ন করেন যে ঘটনাটি সত্যি কিনা, এবং এই ঘটনাটি তার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। আমার কাছে এই ঘটনাটি খুব অদ্ভুত লেগেছে, আমি চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইনভাইট মি। মূলত এটা আমার প্রথম ভূতে ফেমে আসা। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি, আমি সুমন মালিবাগ চৌধুরীপাড়া থেকে এসেছি। রাসেল ভাই, এই গল্পটা আমি কালেক্ট করেছি আপনার, আমি 2018 ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়ায় দার্জিলিং এ ঘুরতে গিয়েছিলাম আমার অফিসের কলিগ একসাথে। তো সেখানে মূলত আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন আমাদের কালিম্পং এ যাওয়ার কথা ছিল। তা তখন আমরা একটা জিপ ভাড়া নিই, তো জিপ ভাড়া নিয়ে আমরা রওনা দিই সকালের দিকে। তো সকালে যাওয়ার পথে কালিম্পংটা অ্যাকচুয়ালি যারা ওখানে গিয়েছেন তারা ভালো জানেন যে ওটা কিন্তু মূলত পাহাড়ি একটা জায়গা, যেখানে একপাশে হলো পাহাড় আর একপাশে মানে খাদ, সেখানে কিন্তু পাহাড়ি অনেক গাছ আছে এবং একপাশটা যেটা বলতে পারেন অনেকটা জঙ্গল, ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে জঙ্গল মতো দেখায়। তো ওখানে যাওয়ার পথে আমার আবার মূলত মানে গল্প কালেক্ট করার একটা ইচ্ছে সবসময় থাকে। তো আমি আমাদের ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এতদিন ধরে এই পথ ধরে গাড়ি চালান, আপনি কি কখনো এরকম কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছেন বা ভূত বা জিনের সম্মুখীন হয়েছেন কিনা? তো উনি বলেন যে হ্যাঁ, ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে আপনার 2014 সালে, সেটা জানুয়ারির দিকে। তো আমরা সবাই উৎসুক হয়ে গল্পটা মানে ঘটনাটা জানতে চাইলাম তার কাছে। তো উনি তখন গাড়ি চালাচ্ছিলেন, রানিং অন দা ওয়েতে ছিলাম আমরা কালিম্পং এর উদ্দেশ্যে। সো উনি শুরু করেন, উনি যেভাবে বলছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। উনি যেটা বললেন যে উনি দার্জিলিং থেকে কালিম্পং এর উদ্দেশ্যে রওনা দেন প্রতিদিনের মতোই। তো সেদিনও উনি সেই একইভাবে গিয়েছিলেন। তো কালিম্পং এ যাওয়ার পরে ওনার ওখানে বেশ কিছু কাজ ছিল, কাজ শেষ করতে করতে ওনার একটু লেট হয়ে যায়। তো লেট হয়ে যাবার পর উনি ব্যাক করবেন এখন কালিম্পং থেকে দার্জিলিং সিটিতে। বাট যেটা হয় যে অন্যান্য দিনের থেকে সেদিন তার একটু লেট হয়ে যায়, তখন রাত আনুমানিক আপনার 10:30 মতো হবে। তো একটু বলে রাখা ভালো যে আপনার দার্জিলিং সিটিতে যারা গেছেন বা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে রাতের বেলা রাত 10 মানে ওখানে অনেক রাত, তার মানে ওখানে অলরেডি জনমানব শূন্য হয়ে যায় সেই জায়গাটা। তো উনি নর্মালি উনি ব্যাক করছেন তখন রাত 10:30। তো ব্যাক করছেন, ব্যাক করতে করতে উনি পথের মধ্যে হঠাৎ করে উনি একটা জিনিস দেখতে পান যে পথের ধারে একটা একটা মেয়েকে উনি দেখতে পান। মেয়েটা তাকে হাত দেখাচ্ছিল যে যাতে গাড়িটার তাকে সে ড্রপ নিতে যাচ্ছিল গাড়ির কাছে। তো যখন সে হাত দেখায় সে মেয়েটাকে দেখে সে পুরোটি অবাক হয়ে যায়, কারণ এত রাতে এখানে কোনো মেয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ যেহেতু ওখানে রাত 8 দিকেই মানুষ শূন্য হয়ে যায়, তো ওখানে কোনো মানুষ থাকার কথা না। তো উনি আরেকটা বিষয় জানতেন যে প্লেসটাতে মেয়েটা দাঁড়িয়ে হাত দেখিয়ে তার কাছে লিপচাচ্ছে সেটা মূলত একটা হন্টেড এরিয়া, কারণ এর আগেও ওখানে অনেক যারা ওখানে জিপ চালায় তারা অনেকেই ওখানে অনেক অশরীরী অনেক কিছুই দেখেছিল। তো উনি এটা মনে করে উনি আর গাড়ি থামানোর কথা ভাবেননি, উনি সঙ্গে সঙ্গেই সেই জায়গাটি যত দ্রুত সম্ভব ওখানে অতিক্রম করার চেষ্টা করে উনি জোরে গাড়ি চালানো শুরু করে। এবং উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি পিছন ফিরেও তাকাতেও ভয় পান, উনি সঙ্গে সঙ্গে ওই জায়গাটি ত্যাগ করেন। তো যেতে যেতে মূলত তার কিছু দূর পরেই রাসেল ভাই একটা শ্মশান ঘাট পড়ে। তো শ্মশান ঘাটটা উনি যখনই অতিক্রম করতে যাবেন অতিক্রম করে যান, তারপরে ওনার গাড়িটা আর কেমন যেন একটা ভারী হয়ে যায়, গাড়িটা আর চলছে না এরকম একটা অবস্থা। উনি যতই এক্সেলেটর দাবাচ্ছেন যতই চেষ্টা করছেন গাড়িটাকে আর একটু স্পিড তোলার জন্য, বাট গাড়িটা মতো আগের মতো আর রান করছে না, গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি হঠাৎ করে উনি ওনার মাথার মধ্যে ওই জিনিসটা আসেনি যে এখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি ভাবলেন যে হয়তো বা গাড়ির ইঞ্জিনে বা গাড়ির টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এর জন্য হয়তো গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি গাড়িটা চেক করার জন্য উনি গাড়ি থেকে নামেন, নেমে ওনার হাতে যে মোবাইলটা ছিল সেটার লাইট জ্বালান, লাইট জ্বালিয়ে উনি গাড়ির ইঞ্জিন এবং চাকা চেক করা শুরু করেন। উনি যখন চেক করেন উনি চেক করে কোনো প্রবলেম খুঁজে পান না। তো উনি যখন কোনো সমস্যা পান না উনি আবার গাড়ির দিকে ব্যাক করেন। তো উনি যেই আপনার দরজাটা খুলতে যাবেন তখনই মূলত যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে যায়, যেটা ভয়াবহ ঘটনা ওনার হিসেবে, সেটা হলো যে উনি দেখতে পান যে পিছনের গাড়ির পেছনের সিটে সেই মেয়েটি বসে আছে যেই মেয়েটি কিছুক্ষণ আগে ওনার কাছে গাড়িতে লিপ চেয়েছিল। তো উনি ওটা দেখার পরে উনি কয়েক সেকেন্ডের জন্য স্টান হয়ে যান যে উনি অ্যাকচুয়ালি কি করবেন উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কারণ যেহেতু ওটা পাহাড়ি পথ আর তখন অলমোস্ট রাত 11:30 থেকে 11:30 বাজে। সো ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষজন তো নেই। সো উনি তখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো এক পর্যায়ে উনি ডিসাইড করেন যে উনি গাড়িতেই চড়ে যাবেন। তো উনি আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে চড়ে বসেন। আসলে আমি আপনাকে আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে উনি আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি বললেন যে ওখানে পালানোর কোনো অপশন নেই, যেহেতু
কোনো
জায়গায় নেই,
কারণ পুরোটাই
পাহাড়ি রাস্তা, চারিদিকেই পাহাড় জঙ্গল, কোনো মানুষ
অনেক দূর পর পর একটা বসতি আসছে, বাজারের মতো কোনো একটা জায়গা অনেক দূর পর পর আসছে।
উনি সেটা ভেবে উনি আর যেহেতু গাড়িটাই ওনার একটা সম্বল আয় করা, তো ওটা ছেড়ে উনি যেতে পারছেন না ওখানে। তো উনি যা হবে ভাবলেন, আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে উঠে গেলেন। উঠে গিয়ে উনি গাড়ি চালানো শুরু করলেন এবং গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করেন এবং সাথে উনি খুব জোরে জোরে কলমা পড়তে থাকেন। উনি যখন এই কথাটা বলছিলেন উনি আসলে আমি ওনাকে দেখেছিলাম, ওনার পশম দাঁড়িয়ে গিয়েছিল সেখানে। তো যখন উনি যতই জোরে গাড়ি চালাচ্ছেন বাট পথ যেন শেষ হচ্ছে না ওখানে, আর উনি তখন ধরেই নিয়েছিলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ রাত। সো উনি যখন উনি যেতে থাকেন, যেতে যেতে হঠাৎ করে ওনার মনে হয় যে উনি একটু মানে পিছনটা দেখতে চাচ্ছেন যে এখনো সেই অশরীরীটা আছে কিনা। তো উনি রেয়ার ভিউ মিররে উনি দেখার চেষ্টা করেন, দেখেন যে মেয়েটা ওখানে এখনো বসে আছে। ইভেন তার ঠিক কয়েক সেকেন্ড পর মেয়েটা মানে যে মেয়েটা বসেছিল সেখানে, সে মেয়েটা বাতাসের মতো তার পাশে সিটে এসে বসে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, মেয়েটা অ্যাকচুয়ালি দেখতে মানে উনি যেটা বলেছিলেন অবয়বটি মেয়েটার, সেটা মেয়েটা দেখতে ছিল আপনার সাদা সাদা একটা শাড়ি পরার মতো, পা দেখা যাচ্ছিল না। আর মেয়েটার বয়স হবে আনুমানিক 20-21 বছর।
আপনি বলছেন একটু
ভাসমান মানে অনেকটা ট্রান্সপারেন্ট টাইপের, মানে কোন স্থির না, আর খুব দ্রুত মুভ করছিল ওনার ওনার কথা মতো। উনি যখন মেয়েটা সেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাশের সিটে এসে বসে, উনি উনি দেখার পর উনি আরো ঘাবড়িয়ে যান, মানে উনি আরো ভয়ে কি করবেন বুঝতে পারছেন না। উনি যত দ্রুত পারেন গাড়ি চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আসলে আমরা তখন শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়েটা সাডেনলি তার মাথা তার কাঁধে দিয়ে দেয়, মানে এটা ছিল খুবই হরর একটা মানে বিষয়টা। তো উনি যখন দেয় উনি মানে উনি মানে ভাবতেও পারছেন না যে এরকম একটা ঘটনা ওনার সাথে এই মুহূর্তে ঘটছে। উনি গাড়ি আরো জোরে চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন এবং চালাতে থাকেন গাড়ি। সে সময় তার যেটা মনে হচ্ছিল যে পথ যেন শেষ হচ্ছে না, মানে সে সে চাচ্ছে যে সামনে যদি কোনো একজনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে উনি নিজেকে একটু সেফ করতে পারবেন। বাট আল্লাহর রহমতে যেটা হয় যে উনি যেতে থাকে, যেতে যেতে একটা সামনে বাজার পড়ে। তো বাজারে ফরচুনেটলি দুটো লোককে উনি দেখতে পান যারা হাত দেখিয়ে ওনাকে লিফট নিচ্ছেন। মূলত দার্জিলিং এ যারা গিয়েছে তারা জানে যে ওখানে দেখা যায় পথে পথে মানুষ হাত দেখিয়ে মানে গাড়ির লিফট নেয়, নিয়ে ওরা নিজস্ব গন্তব্যে যেতে চায় আর কি। তো পরে যখন তারা উনি যখন দুজনকে দেখলেন তখন তার মানে তার সাহসটা ফিরে আসলো। ইভেন মানে সে অনেক মানে কি বলবো, তার জানে পানি চলে আসছে যদি বাংলা ভাষায় কথা বলি। তো তখন সে মানে সেই লোকগুলোকে মানে জানতে চাইল তারা কোথায় যাবে, তারা বলল যে আমরা একটু সামনেই যাব। তখন তাদের যে লাগেজ গুলো ছিল সেগুলো গাড়িতে উঠিয়ে তাদেরকে নিয়ে উঠলো। কিন্তু এই পর্যায়ে একটা কথা রাসেল ভাই যে উনি ওই সেই কথাটা ওনাদের সাথে প্যাসেঞ্জারের সাথে কিন্তু শেয়ার করেননি। হ্যাঁ, সেটা এক পর্যায়ে উনি গাড়িতে ওঠার পর ওদের সাথে গল্পে মেতে ওঠেন। তো গল্পে মেতে ওঠার পর উনি কিন্তু ওই বিষয়টা ভুলে যান, ওই যে মানে অশরীরী যেটা ওনার গাড়িতে এসেছিলেন। উনি ওনাদের সাথে গল্প করতে করতে উনি চলতে থাকেন। চলার এক পর্যায়ে দেখা যায় যে সেই প্যাসেঞ্জার গুলো তাদের গন্তব্যে চলে আসে এবং তখন তারা সে ওনাকে ওখানে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে তো ওনাদের লাগেজ গুলো ছিল সেগুলো তিনি ওনাদেরকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দিয়ে উনি আবার গাড়িতে চলে আসেন, আবার ড্রাইভ করতে শুরু করেন।
ততক্ষণে ভুলে গেছিলেন,
ততক্ষণে উনি কিন্তু পুরোটাই ভুলে গেছেন, উনি আর ওই বিষয়টি তার মাথায় নেই। তো চলতে চলতে হঠাৎ করে তার কি যেন মনে হয় সে আবার সেই রিয়ার ভিউ মিররের দিকে আবার সে দেখেন। দেখার পরে যেটা তিনি তখন অবাক হয়ে যান যে সেই অশরীরী আত্মাটি এখনো সেই ব্যাকসিটে বসে আছে। বসে আসার পর ঠিক সে আবার কলমা পড়া শুরু করে এবং আবার জোরে গাড়ি চালানো শুরু করে। মূলত এখন উনি কিন্তু ওনার বাসার উদ্দেশ্যেই যাচ্ছেন, দার্জিলিং এ ওনার বাসা। তো যখন মানে আবার কলমা পড়তে থাকেন সে পর্যায়ে ঠিক আগের মুহূর্তে যেটা হয়েছিল যে সেই আত্মাটি আবার একইভাবে বাতাসের বেগে ঠিক ওনার পাশের সিটে চলে আসে। আসার পরে উনি সেটা দেখে আরো ভীত হয়ে যান। তো পরবর্তীতে যেটা হয় কিছুক্ষণ পরে মেয়েটা তার উনি যেটা বললেন আমাকে যে ঠিক ওনার কাছে এসে মানে পুরো বাতাসের মতো আত্মাটি মিশে যায়। পরে উনি তারপর উনি কলমা পড়া বন্ধ করেন না, উনি পড়তে পড়তে ঠিক অনেক কিছু দূর যাওয়ার পরে তার মানে বাসায় উনি ফিরে চলে আসেন। বাসায় আসার পরে উনি বিষয়টা মূলত কাউকে শেয়ার করেন না। বাসায় উনি ঢুকেই প্রথমে যেটা করেন, ওনার একটা ছোট বাচ্চা ছিল, তো উনি ছোট বাচ্চাটার কাছে প্রথমে যান, গিয়ে তাকে আদর করতে যায়। তো বাচ্চাটা মূলত তাকে দেখার পর থেকে মানে কাঁদতে থাকে। তো উনি ভেবেছেন এটা নর্মাল, বাট সে তাকে দেখার পরে মানে কাঁদা আর বন্ধ হয় না। তো উনি এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে এসে বলে যেহেতু তুমি বাইরে থেকে আসছো তুমি একটু হাত মুখ ধুয়ে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখন রাত বেশ আনুমানিক 12টা এরকম বেজে গেছে। তো উনি যথারীতি ওনার রুমে যান, ওয়াশরুম মানে ফ্রেশ হয়ে রুমে চলে যান। রুমে চলে যাওয়ার পরে ওনার ওয়াইফ ওনাকে খাবার এনে দেন। বাট অ্যাকচুয়ালি ওইখানে থেকে আসার পরে ওনার শরীরটা কিন্তু রাসেলকে অনেক ভার হয়ে যায়, মানে উনি মানে নিজেকে একটু মানে অসুস্থ ফিল করতে শুরু করেন। ওনাকে খাবার দিলে উনি খাবারটা খেতে পারেন না, তো উনি মানে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পরে ওনার শরীর খুবই খারাপ, ঠান্ডায় উনি কাঁপছিলেন ওই সময়, মানে ওনার তখন অলমোস্ট তার বেশ জ্বর চলে আসে। তো এক পর্যায়ে উনি কি করেন, ওনার মাকে ডাকেন, ওনার মাকে বলেন যে মা আমি আমার মানে বেশ ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কি করব। তখন তার মা বলেন যে ঠিক আছে আমি তোমাকে একটু মানে, তারপরে তার মা তার জন্য মানে কিছু গরম পানি নিয়ে আসে ভাবে যে জ্বর যেহেতু আসে একটু গরম মানে পানি পূর্তি দিয়ে দেয়। দিয়ে তারপরে তারপরও তার মানে শরীরটা খুব একটা ইয়া হয় না, তার মা তাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো এখন, সকালে হতে হতে দেখবা যে জ্বর হতে চলে যাবে। তখন তার ওয়াইফ এবং তার মা তার যে যার রুমে চলে যায়, উনি তখন সে সময় শুয়ে থাকেন মানে ঘুমানোর চেষ্টা করেন, বাট ঘুমাতে যাচ্ছেন বাট ঘুম আসছে না ওনার, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তো উনি তখন হঠাৎ করে সেই মানে মানে ওনার সাথে কিছুক্ষণ আগে যে ঘটেছিল যে ঘটনাগুলো ওগুলো মনে করা শুরু করেন। তো উনি মনে করেন যে তখন উনি ভাবেন যে হয়তোবা সেই অশরীরী আত্মাটি তার উপর ভর করেছে, এর জন্য তার মানে শরীরটা এত ভার হয়ে গেছে বা মানে এত মানে তার এত মানে এত মানে তার জ্বর আসছে বা তার শরীর এরকম এরকম হচ্ছে। তো আমি আপনাকে বলেছিলাম রাসেল ভাই, ওখানকার দার্জিলিং এর যারা মানুষ তারা কিন্তু এটা বিশ্বাস করে যে যদি কোনো ভূত প্রেত কারো উপর আসর করে তাহলে যদি তারা গালিগালাজ করে সেই ভূত প্রেতটিকে সে তাহলে তার শরীর ছেড়ে চলে যায়, এটা তারা বিশ্বাস করে ওখানকার মানুষরা। তো উনি যথারীতি মানে ওটাই ওই ওই জিনিসটা করার চেষ্টা করেন, উনি হঠাৎ করেই মানে গালিগালাজ করা শুরু করেন, তিনি মনে করেন যে এটা বললে হয়তো ওনার কাছ থেকে ওই জিনিসটা হয়তো চলে যাবে।
আচ্ছা,
তো এক পর্যায়ে যেটা হয় যে উনি গালিগালাজ শুরু করেন, গালি করা শুরু করে কিছুক্ষণ পরেই একটা ঘটনা অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়, যেটা হলো যে ওনাদের যে বাথরুম ছিল সেখান থেকে হঠাৎ করে একটা মেয়ের অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ তারা শুনতে পায়, খুব বিকট শব্দে। এই শব্দটা শুধু উনি না ওনার বাসার সবাই শুনতে পান, তো সবাই যে যার রুম থেকে চলে আসে, দূরে চলে আসে। তো ওনারা প্রথমে বাথরুম থেকে যেহেতু শব্দটা আসছিল তো ওরা বাথরুমে প্রথমে গিয়ে চেক করে যে
কি হচ্ছে,
বাথরুমে কি মানে কি জিনিসটা কি। ওনারা বাথরুম খুলে দেখে যে বাথরুমে মানে কেউ নেই। তো ওনারা তারপরে ওনার ওয়াইফ ওনার মা ওনার ছেলের রুমে চলে যায়, ছেলের রুমে গিয়ে দেখে যে ছেলে ওই সময় কিন্তু সে সেন্সলেস হয়ে গেছে, মানে সে শুয়ে আছে মেঝেতে। তো তারা অবাক হয়ে যায় যে মানে মানে বিষয়টা কি, মানে এরকম চিৎকার একটা সাউন্ড আসছে বাট তার ছেলেও এখন মানে সেন্সলেস কথা বলছে না। তো তারা সকাল হওয়া পর্যন্ত মূলত ওয়েট করে। তা যখন সকাল হয়ে যায় মানে ভোরবেলা, তখন তার তখন সেন্সটা ফিরে আসে, তখন তারা তাকে জিজ্ঞেস করে যে মানে তোমার কি হয়েছিল। তখন সে তাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা একটা ইয়া হয়েছিল, এরপর থেকে আমি এখন মানে কিছুই জানি না, রাতে আমি কখন ইয়ে হয়ে গেছে কি হয়েছে। তো তারা তখন ঠিক করে যে তাকে তাদের এলাকার যে ইমাম সাহেব ছিলেন তাকে তার কাছে তারা নিয়ে যান।
আচ্ছা,
নিয়ে যাওয়া যখন তারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ওনাকে তখন জিজ্ঞেস করে যে মানে আপনার সাথে কি হয়েছিল গত রাতে। তো উনি পুরো ঘটনাটাই শেয়ার করেন
তখন,
হ্যাঁ, যে ওনার সাথে যে ঘটনাগুলো হয়েছে। তো ইমাম সাহেব পুরো ঘটনাটা শোনার পরে উনি মানে ওনাদেরকে যেটা বলেন যে ওনার অ্যাকচুয়ালি ওই ওনার সাথে মানে যে জিনিসটা এসেছিল সেই জিনিসটা খুব একটা মানে ভালো জিনিস ছিল না, সে তার বড় একটা ক্ষতি করে ফেলতে পারত, তো আল্লাহ তাকে মানে সেভ করেছেন ওনার ভাষা অনুযায়ী। তো উনি তারপরে ওনাকে মানে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পানি পড়া তেল পড়া পড়িয়ে ওনাকে বলেন যে এখন উনি যাতে বাসায় নিয়ে যায় তাকে। উনি রাসেল ভাই যেটা হচ্ছে যে উনি তারপরে বাসায় তার ফ্যামিলি তাকে নিয়ে যেত, উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে নিজের শরীর মানে নিজে যে হেঁটে যাবে এই শক্তিটা তার ছিল না। তাকে নিয়ে যাওয়ার পরে বাসায় উনি যাওয়ার পরে উনি তখনও অসুস্থ, উনি অলমোস্ট আমাকে যেটা বলেছিলেন যে 20 দিন উনি বিছানা থেকে উঠতে পারেননি, এতটাই অসুস্থ ছিলেন। এরপরে তো 20 দিন পরে উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। তা এক পর্যায়ে যেটা হয় যে উনি মানে পুরোপুরি সুস্থ হয়ে যান, তখন উনি মানে মানে আবার তার জিপ মানে গাড়ি চালানো শুরু করেন। অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি ওই গাড়িটাই তার সম্বল, কারণ গাড়ি না চালালে তো সংসার চলবে না, এটা একটা ওনার ইয়া ছিল। তো উনি এখনো সেই পথ দিয়েই মানে চলাচল করেন এবং এরপরও নাকি উনি অনেক কিছুই মানে দেখেছেন ওই ওই জায়গায়, যে জায়গাটা আর যে জায়গাটা মূলত রাসেলভাই ঘটনাটা ঘটেছিল ওটা কিন্তু একটা হন্টেড, মানে ওখানে এলাকার লোকজন যারা বলে তারা বলে যে ওখানে অনেক মানুষদেরকে মেরে ফেলে দেওয়া হতো, মানে ওটা একটা জঙ্গলের মতো ছিল পাহাড়ের পাশে। তো যার জন্যই ওই এলাকাটা মানে কেউ নর্মালি মানে মানে একা কেউ যেত না। তো তখন উনি ওই সেই গাড়ি চালানো তো শুরু করে দিলেন। তো এরপর থেকে উনি যেটা আমি অফিয়ার আপনাকে বলেছিলাম যে উনি মানে এরপর থেকে উনি যখনই কোন একা মানে যেতে শুরু করেন তখন উনি মানে সিগারেট ধরার সিগারেট খাওয়া শুরু করে দেন। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনি সিগারেট কেন মানে মানে খাচ্ছেন, উনি বলেন যে আসলে উনি বিশ্বাস করেন এটা যে মানে আগুন জাতীয় জিনিসকে এই ধরনের মানে ভূত পেতরা ভয় পেয়ে থাকে, এগুলো দেখলে তারা আসবে না। তো এখনো ওনার নাকি মানে যখনই ওই ওই জোনটা দিয়ে যায় হন্টেড প্লেসটা দিয়ে যায় তার এখনো নাকি গা শিউরে ওঠে। সো রাসেল ভাই এটাই ছিল আমার
ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের ওই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন এবং আজকের যে এপিসোডটি সেই এপিসোডটি অনেকের কাছেই ভালো লাগছে, এই জন্য আমি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এপিসোডটি আসলে রক্তহীন করা একটা এপিসোড বা ভালো একটা এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো, কারণ আমাদের যে গেস্টরা রয়েছেন দে আর ভেরি স্পেশাল। এবং আমি দেখতে পাচ্ছি যে কিয়াস হাসনাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাসিবুল হাসান রিফাত এবং শাকিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নাজিয়াত তাজরিয়ান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি সোহান মোহাম্মদ আসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের তারা তিন বন্ধু মিলে শুনছেন, আমাদের সঙ্গে আছেন শামস মুরাদ, আমাদের সঙ্গে আছেন ইশিতা মেহজাবিন, সেকেন্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে, আমাদের সঙ্গে আছেন সৈয়ব আহমেদ তিনি আছেন সিরাই লিখেছেন, মাশরাফি হাসান আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার ফ্রেন্ডকে নিয়ে শুনছেন, কাজী মজহারুল ইসলাম নড়াইল থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদুল ইসলাম কুষ্টিয়া থেকে তিনি শুনছেন আমাদেরকে, রাকিবুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি সোহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এর মধ্যে আলমগীর হোসাইন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন নুরুজ্জামান নিসান লিখেছেন হাই, মহিউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে লিখেছেন খুব ভালো লাগছে, আমাদের সঙ্গে আছেন সামিউল ফেনী থেকে দ্বিতীয় ঘটনাটি ভালো ছিল লিখেছেন, সাইয়দ ইমু পারভেজ আল হাসান শান্ত আমাদের সঙ্গে আছেন লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদের সঙ্গে আছেন নাফু নাফিজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বীর সাব্বির, আমাদের সঙ্গে আছেন প্রিন্স ফারহান তিনি রাজশাহী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশিক, এছাড়া আমাদের সঙ্গে আছেন আর জে সাজ্জাদ হুসাইন কালীগঞ্জ গাজীপুর থেকে শুনছেন, রাসেল চৌধুরী আমাদের সঙ্গে আছেন, সিহাম আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এস এন এইচ রাজ, আমাদের সঙ্গে আছেন বাসার বিন অপুমিয়া আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মনোয়ার হুসাইন মন্টু আছেন আমাদের সঙ্গে, পেরি আমাদের পড়তে পারলাম না, আমাদের সঙ্গে আছেন ইসরাফিল হুসাইন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও হচ্ছে সোহানুর রহমান সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমাদের সঙ্গে থেকে আছেন, ইমন খান হৃদয় মুন্সীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন, এমডি জহুরুল আমাদের সাথে আছেন নওগাঁ থেকে, দ্বিতীয় ঘটনাটি অনেক ভয়ের ছিল তাই লিখেছেন, এস কে সাকিব খান আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে শুনছেন, মোহাব্বত হুসাইন আমাদের সঙ্গে আছেন লিখেছেন নাইস স্টোরি, আমাদের সাথে আছেন এস এম এমডি আমাদের সাথে এমডি ওসিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারুক রাজ ভূত এফএম জমে গেছে লিখেছেন, আমাদের সঙ্গে এম আই ফাহিম ইমেলটা জোস ছিল, আমাদের সঙ্গে আছেন এমডি রহিম শেখ, এছাড়া অনেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের ছবি আপলোড করছেন এবং আমি খুব অবাক হয়েছি যে আজকে এই অ্যাপের ছবি, যেমন গ্রেট শাকিল অ্যাপের ছবি আপলোড করেছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইফতেখার সরাসরি নিউ ইয়র্ক থেকে শুনছেন, এবং আজকে অ্যাপের ছবি একটু ডিফারেন্ট লাগছে আপনাদের কাছে আমি জানি, এবং সেই অ্যাপের ছবিটা যারা ডিফারেন্ট দিচ্ছেন সেটা ঠিকই আছে এবং তারা যারা লাইভ শুনছেন তার প্রমাণ, সুতরাং একদম বিশ্বাস না করার কোনো কারণ নেই। এবং জুম্মার নামাজ মাত্র পড়ে আসলেন ইফতেখার রহমান এবং তিনি এসে ভূত এফএম শুনছেন দিনের বেলায় যদিও, তারপরেও তিনি ভূত এফএম শুনছেন। এখন এমডি রাহাত আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে, এবং আশা করছি যে আপনাদের সাথে আপনাদের অ্যাপ দিয়ে আপনারা ভালোই শুনতে পাচ্ছেন এবং আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না, এবং অনেক জমে উঠেছে আজকের ভূত এফএম যেটা বললেন অনেকেই, আপনার কাছেও নিশ্চয়ই আজকের ভূত এফএমটা একটু অনেক অন্যরকম লাগছে, লাগবেই। আমি বাকি ঘটনাগুলো অনেক চমৎকার এবং সেই ঘটনাগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই আবারও মানে আপনাদের কাছে ফিরে আসবো। এখন চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে, আমাদের একটা আমাদের আপু পাপড়ি আপু অনেকদিন পরে তিনি ভূত এফএম এ এসছেন এবং তিনি এসছেন এই মুহূর্তে তার একটা ঘটনা শেয়ার করার জন্য। এই ঘটনাটিও খুব অদ্ভুত, আমি তো বলেই দিলাম যে তিনি এসছেন এবং তার যতটুকু পরিচয় তিনি জান তিনি দিবেন, তারপরে তার ঘটনা আমরা চলে যাব। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম পাপড়ি ধানমন্ডি থেকে, ইন ডিটেইল বলছি না কারণ প্রবলেম আছে কিছু। ওকে, আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা খুব বেশি দিন আগে হয়েছে বা এরকম কিছু না, জাস্ট এই জানুয়ারি 2019 জানুয়ারি
আমাদের রিসেন্ট একটা ঘটনা।
হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা। আমি আমার বাসার একদম পরের বাসাটাই, ঠিক আছে, মানে এখান থেকে পরে আর আসা সময় না আগে, আমাদের এক রিলেটিভস বাড়ি করে র্যাপিডলি, ওনার বাড়ি করার সময় এলাকার কিছু ঝামেলা ছাড়া বাড়ি হয়ে যায় খুব দ্রুত, বাড়িটা হয় এন্ড ফাইনালি কাজ শেষ জানুয়ারিতে ওনারা নতুন ভাড়াতে ওঠা শুরু হয় এক তারিখ থেকে। তো জানুয়ারির এক তারিখ থেকে ভাড়াতে আসে সবকিছুই ঠিকঠাক অ্যাজ ইউজুয়াল। 12 তারিখের দিকে, মানে 10 তারিখের পরের ঘটনাটা, ওই বাড়িতে ওনারা যে ভাড়াতে আসেন একতলায়, তো ফার্স্টের দিকে যে রুমটা সেখানে যে ভাড়াতে আসেন যে ফ্ল্যাটটাতে, ওই ভদ্রলোক সকালবেলা খুব সকালে ওই আঙ্কেলের থেকে চা বিরিয়ে চলে যায় খুব দ্রুত, মানে লাইক 6:30-7 হবে এরকম, আরো সকালে হয়তো 8টা বা 9টার দিকে যখন ওই বাসায় তার বুয়া আসে, ঢুকেই দেখে যে মেইন গেটটা খোলা আছে, ভেতর থেকে ইউজুয়ালি লক করার কথা সকালে, ঢুকে উনি ডাকে ওই বাসার যে ইয়া ছিলেন ওনাকে, ডাকা ডাকি পরে পায় না, এবং ভেতরে বেডরুমে যেয়ে দেখে মহিলাটা সিলিং এ ঝুলছে, ঠিক আছে, সুইসাইড। তো অ্যাজ ইউজুয়াল খুব জিল্লা পাল্লা সবাই এখানে লোকজন জড়ো হয় এবং পুলিশ আসে, অ্যাজ ইউজুয়াল যা হয় যে একটা সুইসাইডাল কেস। তো ইন দ্য মিন টাইম পুলিশ ডেড বডি নিয়ে যায়, পোস্টমর্টেম হবে, তো সেই ভদ্রলোককেও ট্রেস করা যাচ্ছে না, তার ফোন অফ, অ্যান্ড দেন রিপোর্টে যেটা দেখা যায় যে মহিলাটা সুইসাইড না, দ্যাট ওয়াজ মার্ডার। সবচেয়ে মানে কষ্টের যে বিষয়টা, দ্য লেডি ওয়াজ 5-6 মান্থস প্রেগনেন্ট দ্যাট টাইম, তো মহিলাটা প্রেগনেন্ট ছিলেন, এটা তো মানে খুব এমনি একটা মানুষ মারা যাওয়াটাই আনন্যাচুরাল, যেটা তুই নর্মাল যাতে সেখানে একটা আরেকটা মানুষ তার ভেতরে ছিল সেটাও খুন হয়েছে। তো পুলিশ আসে রিপোর্ট টিপোর্ট দেখে, সবাই একটা সময় সিল করে দিয়ে যায় বাসা, চলছে এভাবেই, এবার কেস মামলা হচ্ছে, এবার হচ্ছে থানায়, বাড়ির তো আর কোনো ব্যাপার নাই। কয়েকদিন পর থেকে যেটা হয়, ওই বাড়িতে আশেপাশে যারা আছে, মানে ওটা তো গ্রাউন্ড ফ্লোরে ঘটনা, ফার্স্ট ফ্লোরে যারা আছে দুই তলায়, সেখানে ওরা শুনতে পায় যে নিচের ঘর থেকে খুব ধুমধাম শব্দ হচ্ছে, উইয়ার্ড আচরণ, হয়তো বা বাসায় একটা ঘটনা হয়েছে সেই জন্য হয়তো বলে হচ্ছে, বাট হচ্ছে, এখন কিছু একটা হলে না মানুষের সাবকনসিয়াস মাইন্ড এটা ধরে নেয়, না হলেও মনে হয় যে অনেক কিছু হচ্ছে। তো যা হোক, পাশের ফ্ল্যাটে যেটা হয়, এরকম অনেকেই বলছে যে ওই আঙ্কেলকে বলছে, আঙ্কেল একটা মিলাদ টিলাদ দেওয়ার ব্যবস্থা করেন, রুমটাকে খোলার ব্যবস্থা করেন, এখন যেহেতু পুলিশ সিল করে দিয়ে গেছে তো সেই রুম তো খোলা পসিবল না। পাশে বাসায় যিনি আছেন, একদম আমি আপনাকে বাড়ির তো ঠিকানাটা বললাম, অফ এয়ারে বলছিলাম, আর ওনার ওইখানে কেস চলছে, তো পাশের বাড়ি থেকে যেটা হয়, এক ভদ্রলোক একতলা থেকে দুইতলায় যে ভদ্রলোক, ওনারা দেখছে যে নিচ তলায় জানালার এখানে মানে বারান্দার এই দরজাটা, মানে এই যে খানটাতে ঘটনাটা হয়েছে যে ফ্ল্যাটটাতে, উনি রাতে 10:30-10:30 দিকে বোধ হয় বারান্দায় আসেন কোনো একটা কারণে, সে দেখেন যে ওইখানটাতে কিছু একটা শব্দ হচ্ছে নিচে, দুইতলা থেকে একতলা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, শব্দ হচ্ছে। তো উনি বুঝতে পারছেন না, খুব একটা রাত হয়নি, ল্যাম্পপোস্টের আলো ওইখানে দেখা যাচ্ছে, ভালো করে উঁকি দিয়ে দেখে কিছু একটা বসে কোন একটা কিছু খাচ্ছে, একটা মহিলা, একটা স্ট্রাকচার খুব যে দেখা যাচ্ছে না, খাচ্ছে কি খাচ্ছে না দেখে তার দেখার মতো ওই সাহসটা হয়নি, সে দৌড়ে ভেতরে চলে যায়। পরদিন সকালে এরা কি করে, যে পরদিন সকালে এই ভদ্রলোক এবং তার ওয়াইফ, তাদের একটা বাচ্চা ছিল 5 মাসের বা 6 মাসের বেবি, পেরিয়ে চলে যায়, গ্রামের বাড়ি চলে যায়। তো হঠাৎ করে এরম একটা ঘটনা হলো, 5-7 দিনের মাথায় আবার এরম চলে গেছে, তো এই ক্যাচাল মানে চলছে একটা না একটা। তো আমরাও, আমার কাজিন আছে, ওর বেবি হয়েছে, ও বাবুটার বয়স হচ্ছে 1 বছর, ওকে বারান্দার দিকে নিয়ে আসলেও প্রবলেম হয়, মানে ও আমরা হচ্ছে দুইতলায় আর ঘটনাটা হচ্ছে একতলায়, মানে ওদের বাসায় ওরা এমন করেছে বাড়িটা যে একটা ওয়ালও পর্যন্ত দেয়নি, আমি যে আসছিলাম আমাকে কিন্তু এটা সামনে দিয়ে আসতে হয়েছে, ওই রুমটার সামনে দিয়ে আমাকে আসতে হয়েছে, বিল্ডিং এর ভেতর বাট ওইটার সামনে দিয়ে আসতে হয়েছে। তো এইভাবে পরে খবর পাওয়া যায় 2-3 দিন পরে, যেটা যে ওই ভদ্রলোক যে চলে গেলেন সকালে, খুব ভোরে চলে গেলেন ওনার ওয়াইফ এবং বেবিকে নিয়ে, ওনার বেবিটা মারা গিয়েছিল অ্যান্ড দ্যাট টাইম, সরি আমি কি মিস করেছি, পরদিন সকালে ওনার তো ও চলেই তো যায়, তো চলে যাওয়ার পর সেখানে হচ্ছে আপনার রুমে যখন ওই যে বারান্দা বাইরে যে সিটি কর্পোরেশনের ঝাড়ু টাড়ু দেয় গলির ভিতরে আসে, বারান্দায় দেখতে পায় যে রক্ত, এবং রক্ত পড়ে আছে, ছাপছাপ রক্ত, আর এখানে তো ঢোকা পসিবল না যেহেতু পুলিশ সিল করে দিয়ে গেছে, তো কোনো বিড়াল টিড়াল কিছু পড়েছে কিনা, এখানে একটা ছোট্ট বাচ্চার আঙুল পাওয়া যায়,
এটাই খুব অদ্ভুত একটা জায়গা।
আমি আপনাকে বলার সময় আমি খুব ফ্রিক করছি, আমার মানে আমার ভীষণ, আমি আমার চোখ বন্ধ করলে আমি দেখি ছোট্ট একটা আঙুল, মানে এই যে ছোট আঙুলটা আমাদের কোনে আঙুল যেটাকে এই আঙুলটা। তো পরে দুই দিন পরে জানা যায় যেটা, ওটা তখন পুলিশ আর বলে না, যেহেতু একটা ঝামেলা অলমোস্ট চলছে, বাড়ির বদনাম হয়ে গেছে, ভাড়াটেরাও চলে যাওয়ার মতো অবস্থা, পুলিশকে আর এটা ইনফর্ম করে না, যেহেতু লাস্ট সেখানে ওরকম কিছু তো ক্রাইম দেখেনি। তো ধারণা করে যে ধামা চাপা দেয় বিড়াল এটা নিয়ে এসছে এখানে বা বিড়াল চলছে। ঘটনাটা যখন ওই ভদ্রলোক চলে যায়, যে ভদ্রলোক ছিলেন ওনার তো যেহেতু অনেকদিন ভাড়া আছেন, ওনার কাছে ফোন যায় যে একটা আবার তো ঘটনা হয়েছে। তো উনি বলে ওনাদের বাচ্চাটা মারা গেছে, পাঁচ ছয় মাসের যে বাচ্চাটা ছিল, তা বাচ্চাটা হচ্ছে ওদিন রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং ভোরের দিকে ওরা দেখে যে বাচ্চাটার হাতের আঙুলটা, একটা হাতের বা হাতের আঙুলটা নাই, মানে ছোট আঙুলটা কোনো আঙুলটা ওর হাতে নাই। তো এই কারণে মানে ওরা ওই ব্লিডিং রত অবস্থায় যে হাতটার হাতের আঙুলটা নিয়েই ওইভাবেই ওরা বের হয়ে যায়, কারণ ওদের তো তখন বলছিল যে আপনারা পুলিশ বা ডাক্তারের কাছে, আমরা বলছি আমি ডাক্তার নিয়েছি, আমরা এখান থেকে বের হয়ে ডাক্তার দেখিয়ে দেন, ও রাস্তাতেই মারা যায়। তো এটা ওরা চায়নি যে ছোট্ট একটা বাচ্চা পাঁচ ছ মাসের একটা শরীর পুলিশ কাটুক, আবার পোস্টমর্টেম করুক, একটা মানুষ মহিলা মারা গেছে তার পেটে কিন্তু এরকম একটা বাচ্চা ছিল, এরকম একটা বাচ্চা যে বাচ্চাটার বয়স মাত্র পৃথিবীতে এসছে পাঁচ ছ মাস, বাচ্চাটার হাতের আঙুল ছিল না ওই একটা হাতে, ওইভাবেই তাকে দাফন টাফন করে। এগুলো চলার মধ্যে এলাকায় বলা হয় যে এরকম আপনারা সবাই বলছে যে যে আঙ্কিলা আছে ওনার নামে বলছে যে তুমি মিলাদ দাও বাড়িতে, মিলাদ দাও, আমরা যেহেতু মুসলিম হিন্দু যেই হোক কিছু কিন্তু রিচুয়ালস থাকে, হ্যাঁ ওই কাজগুলো উনি করেননি, আর এইগুলো আসলে কতটা সত্যি মিথ্যা জানি না, বাট তারপরে কিছু ব্যাপার থাকে। কিন্তু ওইখানে তো একটা ঘটনা হলো, যেহেতু যে মার্ডারের ঘটনাটা হয়েছে, তো পরে ওনাকে বলা হয় আপনারা মসজিদে এনে হুজুর এনে, উনি হুজুর নিয়ে আসেন, নর্মালি হুজুরে এসে নামাজ টামাজ পড়ে দোয়াটা পড়ে যায়, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। ওই উপরের ফ্লোরে ওরা বলছে যে রাতের দিক হলে ওরা মনে হচ্ছে যে আত্মচিৎকার, মানে কষ্ট দিয়ে মারলে বা যদি কষ্ট হচ্ছে খুব এরকম শব্দ পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা আসলে এমনি হলে হয়তো ন্যাচারাল হতো, বাট যেহেতু একটা ঘটনা হয়েছে মানুষ স্বাভাবিকভাবে নেয় না, ওনার দুই তলার ভাড়াটিও চলে যায় এই ভয়ে। তো ফাইনালি ওই আঙ্কেল যেটা করেন, ডিসাইড করে যে কিছু একটা করতে হবে, ইন দ্য মিন টাইম পুলিশের সাথে নেগোসিয়েট করে, এই আপনার মার্চে হয়তো বা ফেব্রুয়ারির লাস্টে একটা ঝামেলা, মানে বলে যে রুমটা আপনারা খুলতে পারেন, আমরা যেহেতু দেখছি 60 days হয়েছে অলমোস্ট, আমরা দেখছি ব্যাপারটা। ওই দিন লাইক আমি মার্চের ফার্স্টের দিকে একদিন রাতে 8:00-9:00 বাজে আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, 8:30-9:00 হবে এরকমই, আমি আপুকে বললাম চলো খাওয়া দাওয়া করে আসি রাতে ডিনার। ইন দ্য মিন টাইম পুষ্পা আপু, আমি চলে যাই আমার আপু মেজি আপু, ও আপনার আগে চলে গেছে যে তুই, আমি লক করে আসছি, ফুয়াদকে ফোন করলাম যে তুমি কোথায় আছো আসো আমরা রাতে একসাথে বাইরে খাওয়া দাওয়া করি।
আচ্ছা
আপু, ফুয়াদ বলে আচ্ছা তোমরা যাও আমি পৌঁছে যাব, আমি ওইখানে নিচে গেটে তালা দিয়ে আসছি, আপু আগে গেছে গাড়িতে উঠবে, আচ্ছা তুমি আসো। আমি যাওয়ার সময় আমার গেট থেকে বের হওয়ার সময় আমি দেখি যে প্রচন্ড মানে আপনার আতর, বিভিন্ন রকমের আতর, মানে কড়া স্মেল, আতরের গন্ধ তো এমনি খুবই করা হয়, তার মধ্যে অনেক রকম আতর, মানে আমি ওইটুকু জায়গা মনে হচ্ছে যে আমি যাওয়ার সময় আমার হঠাৎ করে শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে, মানে লাইক যে শরীর ভারী হয়ে যাওয়া না, মানে ব্যথা করছে বা জ্বর আসলে যেরকম হয় এরকম একটা সিচুয়েশন। আমি যে মানে ক্রেজ নিয়ে খেতে গিয়েছিলাম, পানি ছাড়া আমি কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না, একটা মানে একটা সশব্দ মুখে দিতে পারছি না যে আমি এত হাঙ্গার অবস্থায় গেছি। আপু বলছে যে হঠাৎ করে কি হলো তোর, আমার ফেস দেখে বলছে যে আস্তে আস্তে আরো নীলচে টাইপের হয়ে যাচ্ছে, মানে খুবই ব্যথায় যদি শরীর থাকে এরকম। দেন আমরা চলে আসি 10:00 বাজে তখন, অলমোস্ট চলে আসি 9:30-10:00 বাজে চলে আসি। আসার পরে আমি বাসে এসেই আমার খারাপ, ভীষণ খারাপ লাগছে, আমি এশার নামাজটা কমপ্লিট করি, এশার নামাজ পড়ে যখন আমি কোরআন তেলাওয়াত শেষ করি, আমি কোরআন শরীফ পড়ে ওঠার পরে আমার মনে হচ্ছে যে ঘাম দিয়ে জ্বর ছাড়লে যেরকম হয়, মানে একেবারে শরীর ফ্রেশ, না মেডিসিনস না কোনো কিছু বা খাবারের কোনো কমপ্লিকেশন, আমি তো কিছু খাইনি। তো ইন দ্য মিন টাইম বেল বাজে, ফুয়াদ আসে, ফুয়াদ আসার পরে আমি বললাম যে কি হয়েছে, তুমি কোথায় ছিলে? ও খুব ভাব পাচ্ছে যে পানি দাও পানি দাও, কি হয়েছে? তো বলে তুমি কোথা দিয়ে কখন কয়টা বাজে বের হয়েছ? তো আমি বললাম যে ঠিক এই সময় সময় তোমাকে তো ফোন করেছি আমি বের হওয়ার সময়। ও যেটা আমায় জানায় যে ওই বাসায় আঙ্কেল ডিসাইড করেন যে একজন বড় আলেম টাইপের সাথে কথা বলেছে, উনি বলেছিলেন 8 কোরআনে হাফেজ ওনার বাসায় নিয়ে এসে যে সিস্টেমে কোরআনে হাফেজ দিয়ে ওইখানে পিউরিফাই করার জন্য আল্লাহর কালাম যেখানে থাকে, আমরা মুসলিম হলে যেহেতু যে মারা গেছেন উনিও মুসলিম ছিলেন, খারাপ কিছু থাকতে হয়তো এক্সিস্ট করবে না। অ্যান্ড ফর দ্যাট তারা কি করেন, আটজন, আমি প্রশ্ন করলাম যে আটজন কেন, তো ফুয়াদ বলে আগে ঘটনাই শোনো, ওইখানে গেছে ও আমাদের ব্রডব্যান্ডের বিজনেস, তো বেশ কিছু প্রবলেম হচ্ছিল, কয়েকজনই কমপ্লেন যে ভাই একটু প্রবলেম হচ্ছে, ওর এমপ্লয়িকে না পাঠিয়ে ও নিজে যায় যে আমি একটু দেখে আসি কি অবস্থা। তো যাওয়ার পরে যেটা ও যখন বের হয়ে আসবে, ও দেখছে যে ওখানে ওদের কষার সময় লাইটগুলো স্পার্ক করছে, আপ ডাউন করছে, মানে লাইটগুলো স্পার্ক করছে, এবং আপনার আমাদের আমরা কিন্তু ইলেকট্রিক ওয়েভটা বোঝা যায় যদি কোনো প্যারানর্মাল জিনিস আগে ইলেকট্রিক ওয়েভে সেটা আছে, ওর মোবাইল ও পিসিতে দেখলো যে ওখানে যারা যেখানে গেছেন। ও যখন বের হয়ে আসবে ওকে বলছে যে না না তুমি একটু পরে যাও, বলছে কেন, না আমার কি আর্জেন্ট যেতে হবে, তো বলে না পরে যাও, তো বলে আঙ্কেল কি হয়েছে, তো আমরা যেহেতু ওয়েট করছি বাইরে, ও তখন ওরা বললো যে দেখো নিচে তো ওইরকম কোরআনে হাফেজ এসছে তুমি যেও না, কি হয়েছে এই হচ্ছে আটজন আছে, ওরা আটটা পিলার, মানে আমাদের যে পিলার গুলো আছে, পিলার না মানে বাড়ির যে জানালা গুলো আছে, দরজা গুলো আছে, ঠিক আছে, লাইক হচ্ছে আপনার যে রুমটায় মারা গেছে ওই রুমে দুইটা জানালা একটা দরজা, মাঝখানে হচ্ছে দুইটা জানালা মতো হবে হয়তো, আর মানে বাইরের রুমের দিকে তিনটা তিনটা তিনজন, মোট হচ্ছে আটটা, আমরা কিন্তু শুনে থাকি দেখবেন রাসেল ভাই যে তিনজন সাতজন এগারো জন, আটজন কেন, মানে ওইখানে বের হওয়ার যতগুলো রাস্তা ছিল ওই রাস্তাগুলো দিয়ে না শুধুমাত্র মেইন গেটে, মানে যে গেটটা দিয়ে ঢুকে ঘরের যে এন্ট্রেন্স, এই গেটে কাউকে দাঁড়া করায়নি, এবং এইখানে কোনো আতর বা আপনার জমজমের পানি বা দোয়া এখানে দেওয়া হয়নি, যদি সে বের হয়ে যায় ওই রাস্তাটা দিয়ে যেন বের হয়, এবং তার বাসার আশেপাশে যারা ছিল চল্লিশ হাত নাকি গছ বলল, ওই ওই জায়গাতে যেন কোনো মানুষ না যাওয়া আসা করে, রাস্তায় যারা আছে তারা যাবে, তাদের তো আটকানো সম্ভব না, বাট বাড়ির যারা আছে তারা যেন বের না হয়। আনফর্চুনেট দ্যাট টাইম আমি ওই রাস্তাটা দিয়ে পাস করি, ঠিক আছে, মানে আমি তো না জেনে গেছি, আপুও কিন্তু গেছে, আপুর হয় নাই কোনো প্রবলেম হয় নাই, বিকজ হচ্ছে আপু আগে চলে গেছে, আমি এক থেকে দেড় মিনিটের গ্যাপে বের হয়েছি। সো এই ঘটনাটার পরে দরজা জানালা খোলা, খুলে দিল, সো তখন রিলেট করলাম মেবি সামথিং হ্যাপেন, কারণ না হলে হঠাৎ এরম হওয়ার কোনো কারণ না, নাও হতে পারে, বাট মানে ঘটনাটা দেখেন যে মানে ওই জায়গাটা পিউরিফাই করার জন্য কতগুলো স্টেপ, কতগুলো কষ্ট করতে হচ্ছে, এবং ওখানে রুকায়া মেথডটা দেওয়া হয়, রুকায়া করা হয়, কারণ ওইখানে কোনো তাবিজ করা এসব কিছু করবেন ওনারা। অ্যান্ড ফাইনালি যেটা লাস্টে হয়, এটা তিন চার দিন আগের ঘটনা, ওইখানে ওনাদের যে কেয়ারটেকার ছিলেন উনি আর কি বাড়ি একজনকে ভাড়া দিয়েছে, তো ওই তিন চার দিন আগেরটা যেটা বাবা যাকে ভাড়া দিয়েছেন একজনকে বলেছে আপনি পনেরো দিন থাকেন, কোনো পেমেন্ট দিতে হবে না, সামনে মাস থেকে দিয়ে, তো উনি যেহেতু ঘটনা শুনেছে ওনার ভাগ্নেকে দেখেছিল যে তোমার ভার্সিটি কাছে তুমি দুই দিন থাকো এখানে, ভাগ্নে দুই দিন থাকা তো দূরের কথা, মানে সে সন্ধ্যায় এসছে পরের দিন ব্যাগটা গুছিয়ে বাসায় চলে আছে। পরে হচ্ছে আপনার ওনার এই কেয়ারটেকার যিনি আছেন উনি খুবই সাহসী একজন মানুষ, আমরা যা দেখি আর কি সবকিছুর আগে এই ভদ্রলোককে দেখা যায়, তো উনি বলে যেহেতু খুলেছে তুমি রুম টুম খোলা, তুমি একটু যাও, তুমি থাকো দেখো কি অবস্থা, একদম জানালা ফ্যান ট্যান সবকিছু ছাড়া দরজা রুম খোলা। আমি সেদিন তো জানলাম যে দরজা খুলেছে ওই ঘরের, ওই ভদ্রলোক কি করে যে রুমটাতেই ঘটনাটা হয়েছে, মার্ডারের ঘটনাটা হয়েছে, সেই রুমটাতে না পাশ সামনের রুমটাতে শুয়ে মোবাইল টিপতে টিপতে হয়তো ঘুমিয়ে গেছে, হঠাৎ করে তার মনে হলো আসরের টাইমটাতে যে মানে কোনো একটা শব্দ হচ্ছে ভেতরে, মানে কেউ মানে বের করার জন্য বা তাকে আটকে রাখা হয়েছে, এরকম ধুমধাম করে গেটের মধ্যে আওয়াজ হচ্ছে, তো উনি এত শ্বাসে উনি পরিমনি করে বের হয়ে আসে বাইরে, এবং ওনার অসুস্থ থাকে উনি বেশ কয়েকদিন, উনি বাড়ি যাচ্ছে ছুটিতে, মানে উনি গেছে, এটা হচ্ছে তিন চার দিন আগের ঘটনা। তো এই হলো ঘটনা, এখন যা শুনলাম লাস্ট, আমি আসার সময় দোয়া করতে করতে এসেছি, কারণ মানুষের হয় না একটা জানালার দরজার ব্যারিয়ার থাকে, এদের ওরা বাসার ওই বাউন্ডারিটাও দেয়নি, মানে একবার যেখান থেকে বর্ডার শেষ সেখান থেকে শুরু হচ্ছে, তো ভাড়াটে নতুন নিয়েছে এক তারিখে হয়তো উঠবে, ভাত ফাঁকিটা তো পরেই জানা যাবে, এই ছিল মেয়ে ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই এই মুহূর্তে আছেন এবং তারা জয়েন করেছেন আমাদের সাথে, এবং তাদের সম্পর্কে আমি জানাবো, তাদের সম্পর্কে আমি পড়ব, এবং আমি আরো একবার বলি যারা আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutafm@fm উইচ ইস bhutafm@radioFM, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি আমাদের টুইটারে একটা পেজ রয়েছে, কিন্তু সেটাতে আপনি অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন, উইচ ইজ আর জে রাসেল, আর জে আর ইউ ডাবল এস ই ডাবল এল, রাসেল আন্ডারস্কোর ভূতাশ্রম আপনি দেখলেই পেয়ে যাবেন। এবং সেখানে যে আপনারা আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ দুটো www.facebook.com/vivafurti and www.facebook.com/bhutafm.rasel, আমাদের আজকের যারা রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে www.facebook.com/radio.furti, সেখানেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। আমি এর আগের বার ভূত এফএম এর পেজ থেকে পড়েছিলাম, এখন রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি। মাহফুজ জামান আমাদের সঙ্গে আছেন, ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, মিরপুর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরিয়ান রাকিবুল হাসান হৃদয়, শৌখিন আলম তিতাস আমাদের সঙ্গে আছেন, আজকে তিনি অনেক অসুস্থ, তারপরে তিনি শুনছেন আপনার, মানে আশা করছি যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, গেট ওয়েল সুন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল চৌধুরী, আমাদের সঙ্গে আছেন মুনতাসির আহমেদ নাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাকিবুল ইমতিয়াজ, আমাদের সঙ্গে আছেন তসনিফ জামান, রিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফ লিখেছেন নাইস, এবং আমাদের সঙ্গে আছেন এম ডি আল আমিন, শিহাম আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স জাহিদ, আমাদের সঙ্গে আছেন মিঠু মেইন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি রহিম শেখ, আমাদের সঙ্গে আছেন আর জে ওয়ালিদ সরকার, সিয়াম আহমেদ নাটক থেকে আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এ জে আসাদুজ্জামান, আমাদের সঙ্গে আছেন মাহফুজ জামান, আমাদের সঙ্গে আছেন রাব্বি হাসান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আল ফাহাদ, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এম ডি জহুরুল, আমাদের সঙ্গে আছেন আর জে সাজ্জাদ হুসাইন, আমাদের সঙ্গে আছেন রিয়াদ বিল্লাহ, আছেন ফারহান হক রোহান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি জুবায়ের হাসান, এম ডি আনোয়ার মোর্শেদ আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুনছেন, জুয়েল রানা আমাদের সঙ্গে দেবীপুর থেকে আছেন, তারা অনেকজন ফ্রেন্ড মিলে শুনছেন এবং সবার ছবি তিনি তারা সবাই আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে এখানে অলরেডি অনেকেই জয়েন করেছেন টুইটারেও, সাবির হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আকিব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে জ্যোতির্ময় সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, যারা তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরো একজন অতিথির কাছে আমরা এই মুহূর্তে যাব, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ রাসেল আমাকে অন ইয়ারে ইনভাইট করার জন্য। আমার এখন যে আমি ঘটনাটা শেয়ার করব আপনার সাথে, সেটি আমার সাথে বিগত এক থেকে দেড় বছর আগে আর কি ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কৌতূহলী শখ করে আমার বাসার ছাদে, সো অ্যাজ ইউজুয়াল আমি দেড় থেকে দু বছর আগে একদিন বিকেলবেলা যখন আমার কবুতরগুলো উড়াচ্ছিলাম, তখন আমার কবুতর মানে যা উড়িয়েছিলাম তার থেকে একটা কবুতর বেশি আমার ছাদে এন্ট্রেন্স করে, সো সেইখান থেকে আর কি সমস্যা বা ঘটনাটা শুরু হয়। তারপর আমি কবুতরটা আসার পরে অ্যাজ সব কবুতরের সাথে আমার কবুতর যেটা নতুন যেটা এসেছিল বাইরে থেকে ওই কবুতরটাও ঢুকে যায় আমার খাঁচায়, এবং ঢুকে যাওয়ার পরে তারপর আমি পানি দিই সব কবুতরগুলোকে, ওইটাও দেখলাম যে খুব মানে তৃপ্তির সাথে পানি খেয়েটে মানে একদম হাঁপায় আর কি আসলে যেরকম হয় মানে খুব খুব পরিশ্রম করে ওইভাবে আর কি এসে আর কি খাঁচায় বসে আছে। তারপরে আমার মনে হলো কবুতরটা মানে সাদা একটা কবুতর এবং শরীরে আর কি সিঁদুর রঙের আর কি রং করা আর কি, পরে কবুতরটা আমি ধরে আর কি মনে হলো গলাটা এদিকে একটু ফুলা টাইপের বা কিছু একটা দেখা যাচ্ছে, কবুতরটা হাতে নিলাম, হাতে নিয়ে তারপরে মানে গলার মধ্যে দেখলাম যে একটা মানে দুইটা সুতা একটু পুরাতন টাইপের কাঁথা সুতা শরীরে দেওয়ার বা হচ্ছে জামার সুতা টাইপের আর কি সুতাটা আর কি ওইটার সুতাটার সাথে একটা ছোট একটা কাগজের কাগজ বাঁধা আর কি ছোট একটা কাগজ মানে পেঁচিয়ে বেঁধে রাখছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা খোলা একটা উন্মুক্ত তাবিজ। আমি ওইটা খুললাম, খোলার পরে দেখলাম যে মানে হিন্দু সাংস্কৃতিক ভাষায় আর কিছু মানে ডিরেকশন দেওয়া মানে একটা তাবিজের মতো ছোট একটা মানে একটা তাবিজ পাওয়া গেল। তারপর আমি বুঝলাম যে না এটা আর কি কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা কৌতুকটা আর কি ব্ল্যাক ম্যাজিক বা কোনো তাবিজের শিকার, এবং কৌতুকটা অনেকদিন ধরে আর কি উঠতেছিল বা বাইরে ছিল, কৌতুকের শরীরে কিছু ছিল না মানে একদম শুকনো ছিল। তারপর আমি তাবিজটা ফেলে দিই মানে যেহেতু বুঝলাম যে তাবিজ কৌতুকটা ফেলে তাবিজটা ফেলে দিয়ে কৌতুকটা ধুই ধুয়ে আর কি আমার খাঁচায় রেখে দিই।
তারপর থেকে আমার মানে সাথে একটু প্রবলেম মনে হচ্ছিল, আমার ওই খাঁচার কৌতুক গুলো অসুস্থ হয়ে গেছিল আর কি, অনেক সিক সিক মনে হচ্ছিল। এরপরের দিনই আমার মানে ছোট বোনের ছোট ছেলে বড় ছেলে ফারদিন ভাইকনা আসে আমাদের বাসায় বেড়াতে, ও ছয় সাত বছর বয়সী এখন, ও শান্ত শিষ্ট স্বভাবের একটা ছেলে। এখন সকালবেলা ওর সাথে আমার বিকেলে একটু ওকে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, তার ফলে আজ দিলাম বিকেলে উঠি সেদিন আর কি সাড়ে বারোটা একটার দিকে আর কি আমার উঠা হয় ছাদে, এবং তখন আমার নিষেধ থাকে যে মানে বাসা থেকে নিষেধ থাকে যে ভর দুপুর, তখন ওইটাকে ভর দুপুর বলা হয় এবং সন্ধ্যার দিকে আমাকে মানে ছাদে যেতে নিষেধ করে আর কি আমার আপুরা বা আমার মুরব্বীরা বলেছেন আর কি। তারপর আমার কিছু করার নেই, সেই সময় আমি ছাদে যাই ওকে নিয়ে, এবং যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এবং আমিও কাজ থাকে ছাদে, তো সেই ক্ষেত্রে আমি আমার বাসা যে গার্ড ওকে বলে তুমি আমার সাথে একটু চলো, তুমি ওর সাথে থাইকো, আমি কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর নেমে যাবো দুজন একসাথে, তিনজন একসাথে ছাদে উঠি। বাট আমার ভাগ্যটা যেরকম স্বভাবের মানে দুষ্ট না তেমন একটা, ও খুব লাফালাফি মানে খুব মানে ছোটাছুটি শুরু করে দেয়, মানে অস্থিরতা শুরু করে দেয়, মানে ও এমন একটা মানে ভাব করতেছে যে মানে ও মানে ছাদের থেকে মানে চাচ্ছে নিচে লাভ দিতে বা এই টাইপের কিছু একটা, মানে ওর দেখেই বোঝাচ্ছে একটা আজকে একটা দুর্ঘটনা ঘটবে। আমি কবুতরগুলোকে খাওয়াতে খাওয়াতে আমি দেখলাম এই বিষয়টা, এবং আমার গার্ড এসে বলতেছে যে ভাইয়া ও আজকে অনেক দুষ্টামি করতেছে, আপনারা নেমে যান, নাহলে আমি দেই খাবার। আমি চিন্তা করলাম যে হ্যাঁ একটা দুর্ঘটনা হওয়ার থেকে আমাদের আবার সাইডে বাড়ির একটু কনস্ট্রাকশন কাজ চলতেছিল, চিন্তা করলাম যে প্রবলেম হওয়ার থেকে আমি নেমে যাই, তাদের কবুতরগুলো লক করে আমি প্যাক করে বাসায় মানে নিচে বাসায় যাওয়ার জন্য যাচ্ছি। এখন ও আমার হাতের থেকে এমন ভাবে টানানো শুরু করছে মানে ও আমাকে শুদ্ধ নিয়ে ফেলে দিবে। আমার বাসার ছাদ হচ্ছে ছয়তলা, আমি থাকি দুইতলায়।
আচ্ছা,
তারপর ও দৌড়ায় এসে আমার হাত থেকে ঝাড় দিয়ে দৌড়ায় এসে গেট খুলে পাখির ঘরে দৌড় দিয়ে ঢুকছে, পাখির ঘরে দৌড় দিয়ে, পাখি ঘরে আমার কাজিন ছিল তাই আপু, তাকে যে মানে ধরে আর কি খালামুনি বলে জড়ায় ধরছে। তারপরে আর কি ওদিক থেকে আমি আর দূরে দেখছি, একটু পরে আমি আমার বোনের রুমে বসে আছি, কাজিনটা গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে, একটু পরে মানে হাতের থেকে হয়তো মগ ছিল, মগটা পড়ে যাওয়ার প্লাস একটা ধাম করে একটা সাউন্ড শুনতে পাই। আমরা তো সবাই মানে আমি আমার বোন বাসায় যাওয়া ছিলাম, দৌড়ে যায় দেখি যে এরকম ওয়াশরুমের ভিতরে পড়ে আছে মুখ দিয়ে আর কি একটু 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 লোলের মতন পড়ে আসছে, মানে চলে আসছে আর মানে উনি মানে আর নড়চড়া করতে পারতেছে না। একটু পরে আপুরে সাথে সাথে ওদিক থেকে তুলে এনে মানে ক্লিন ক্লিন করে খাটে রাখলাম, রাখার পর থেকে আপু অনেক অস্থিরতা করতেছে, অনেক অস্থিরতা গোঙাচ্ছে করে গোঙাচ্ছে এবং মানে খুবই অস্থিরতা করতেছে। তারপরে মানে আর আপু মানে আমরা তো অনেক ভয় পেয়ে গেছি যে মানে এরকম করতেছেন, প্লাস মানে উনি ইশারায় কিছু একটা চাচ্ছে, চোখ টোক বন্ধ কিন্তু হাত দিয়ে ইশারায় মানে আঙুল দেখাচ্ছে, মানে ওর কলম টলম টাইপের কিছু দেখতে যাচ্ছে। তখন আমরা আরো টেন্সড হয়ে যাই, উনাকে একটা পেন আর হচ্ছে আর হচ্ছে একটা পেপার আর কি উনার হাতে দেওয়া হয়, উনি কি কি জানি লেখে মানে এরকম আকাকি করে বা হাতে লেখে, উনি রাইট হ্যান্ডে লেখে সবসময়, সে বা হাতে কি জানি একটা লেখলো, আমরা তাতে লেখে
বা হাতে
না 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 এবং তার চোখ বন্ধ।
ওকে,
আমরা পেপার ধরছি, পেপার সহ ওই খাতাটা ধরছি এবং সে আর কি পেনটা নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে, আমরা ওইটার দিকে আর মনোযোগ দিইনি, আমরা তাড়াতাড়ি মানে ইয়া করার পরে লেখার পরে পেপারটা সরিয়ে দিছি। দেওয়ার পরে আমাদের বাসায় আর কি ইয়ে ছিল, একটা ছোট একটা পিতলের ছোট একটা বাটি ছিল, বাটিটার মধ্যে আইতেল করছে লেখা আছে, আমার বাবা আর্মি থেকে নিয়ে এসেছিল, আমরা ওইটাতে করে জমজমের পানি খাই বা ওইটা আমরা এই কাজে ইউজ করি যে খারাপ লাগলে বা যদি যে কোনো কারণে আমরা জমজমের পানিটা ওই বাটি দিয়ে খাওয়ার চেষ্টা করি, এমনি আমাদের মানে ভাল লাগে ওই ইয়াটাতে মানে বিশ্বাস ওইটাতে। তো সেই ক্ষেত্রে এইভাবেই ওইটার মধ্যে পানি নিয়ে আমার বোন চারকুল পরে আইতুল কুরসি পরে ওইটা ফু দিয়ে আপনাকে একটু খাওয়ানোর চেষ্টা করে, এরকম করতেছে কেন হঠাৎ, প্লাস হচ্ছে মানে কোনো মানে হঠাৎ করে মানে খুব হাইপার উনি ইয়া করতেছে কিন্তু কথা বলতে পারতেছে না, মানে স্ট্রোক করলে যেরকম হয়। তারপরে এরকম দেওয়ার চেষ্টা করি এবং যখন শরীরে একটু ছিটানোর চেষ্টা করি তারপর থেকেই মানে মুখ ছুটে যায়, হো বাবা ও বাবা হো মা গো ঠিক আছে চলে যাচ্ছে বা এরকম পারতেছি না খুব ব্যথা ঠিক আছে এরকম মুখ ইয়া করতেছে আর চোখ টোক বড় হয়ে লাল হয়ে উল্টা যাচ্ছে, এতক্ষণ চোখ বন্ধ ছিল চোখ খুলতে পারছে চোখ উল্টা যাচ্ছে। তার আর হচ্ছে মানে ওনারা আমি আমার বোন আমরা দু তিনজন মিলে ধরে রাখতে পারতেছি না, মানে উনি মানে পেটের দিক থেকে বুকের থেকে উঠে বসে যাচ্ছে গড়ায় পড়ে যাচ্ছে ঘাটের থেকে। তার একটু পরে তার তখন তো অলরেডি সুরা ইয়াসিন পড়া শুরু মানে পড়া পড়তেছিল, তখন আমার বোন তারপরে আমি আমার বোন আমরা দুজনই আর কি চারকুল তারপরে আইতুল কুরসি পড়ি, এবং পড়ে যখন ওনার দুই কানের পাশে তিনবার তিনটা তালি দেই তারপরে আস্তে আস্তে মানে ওনার মানে এই জ্বালা পড়া বা ওনার অস্থিরতা আস্তে আস্তে কমে যায়, কমে গিয়ে আস্তে করে উনি মানে ঠান্ডা হয়ে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে এর মধ্যে আমরা আমাদের পাশে তখন শুক্রবার ছিল, তো সেই ক্ষেত্রে সব আশেপাশের ফার্মেসিগুলো বন্ধ ছিল, আমাদের পরিচিত একটা মানে এমবিবিএস করা ডাক্তার ছিল, ওনাকে নিয়ে এসে চেক আপ করালাম যে কোনো প্রবলেম কিনা বা বিপি কেমন বা ব্লাড প্রেশার টেশার কেমন আছে, সবকিছু উনি চেক করলো, সবকিছু অ্যাজ ইউজুয়াল ফাইনাল, উনি ঘুমাচ্ছে। উনি ভ্যাজি আসলে কি হিসাব, আমরা বললাম যে না সকালে একটু এরকম প্রবলেম হয়েছিল, একটু মানে অস্থিরতা করতেছিল, এই জন্য আর কি এখন একটু আগে না খেয়ে ঘুমায় গেছে, এই জন্য আর কি ভ্যাজ থেকে ডাক্তার আনাইছে। তারপরে আপু উঠলো বিকেলের দিকে, বিকেলের দিকে উঠার পর তার শরীরে অনেক ব্যথা, শরীরে অনেক ব্যথা, এবং মানে আপুরা যখন ওনার গাটা চেক করলো তখন দেখলো পিঠের মধ্যে ছোট ছোট মানে ছোট ছোট বাচ্চার অনেকগুলো থাপ, মানে থাপ্পড় দিয়ে যেরকম চাক চাক হয়ে থাকে এরকম কয়েকটা দাগ। আর হচ্ছে আপু আপুরে তেমন আর তখন কিছু বলা হয় নাই। তারপরে যখন আপু একটু ঠান্ডা হলো ভাত টাত খাওয়ানোর পরে আপুকে জিজ্ঞেস করা হলো যে মানে তোমার কি কোনো সমস্যা হয়েছিল বা কি হয়েছিল, মানে কোনো প্রবলেম হয়েছিল, তখন উনি বলল যে এরকম তেমন তো আমার কাছে তেমন কোন প্রবলেম হয়নি, বাট আমি যেটা দেখলাম যে ফারদিন বাসায় এসে দৌড়া এসে খালামনিবেলা জরা ধরার জন্য যখন আসতেছিল, একটু পরে যখনই মানে একটু ক্লোজ দিকে আসতেছিল তখনই আর কি দেখলো যে ফারদিনের মতনই বয়সে মাথাটা বড় একটা বামুন টাইপের কিছু একটা মানে ওনার কাছে দৌড়ায় আসলো। ঠিক আছে, মানে আস্তে আস্তে দেখলো যে এরকম আসলো, এবং যতই কাছে আসলো, কাছে আসার পরে একটা বাতাস লাগলো ওনার শরীরে, তারপর থেকে আর ওনার কিছু মনে নেই। আর হচ্ছে তারপরে আমাদের তখন মনে আসলো যে আপু তো কিছু একটা লেখছিল, কিছু দাগাইছিল, দেখি কি আছে ওইটার মধ্যে। ওটার মধ্যে লেখা ছিল যে এরকম মানে আমাদের ফ্যামিলিতে ফুয়াদের অনেক বিপদ, মানে আমার অনেক বিপদ, ঘরে চার কোনা আজান দাও, আর হচ্ছে বাচ্চার পকেটে একটা তাবিজ। ঠিক আছে, এই টাইপের কিছু একটা ছিল, এই টাইপের একটা ভাঙা ভাঙা লেখা ছিল বা হাত দিয়ে। তারপরে যা আমার ভাইগনারে তো দুপুরবেলা গোসল করানো হয়েছে, যেই কাপড়টা ময়লা ছিল সেই কাপড়টার ঠিকই ওই প্যান্টের পকেটে যা দেখি ওই তাবিজটা যেটা আমি ফেলে দিয়েছিলাম। তারপরে আমি বুঝছি যে এই তাবিজটার কারণে বা হয়তো ভর দুপুরের কারণে কিছু একটা আসছিল ওই কবুতরটার মাধ্যমে, তো আমি ওই তাবিজটা নিয়ে পুরায় ফেলি। পুরায় ফেলার পর পরের দিন আমি যখন ছাদে যাই, যায় দেখি যে ওই কবুতরটা কোনো প্রবলেম ছাড়া, কোনো ব্লিডিং নাই, কোনো মানে কোনো ইঁদুর বা বিড়াল বা কাক কোনো কিছুর অ্যাটাক ছাড়াই কবুতরটা মরে পড়ে আছে। এখন এই হচ্ছে আমার ঘটনা ছিল, বাট এরপরে তার আমার কোনো প্রবলেম হয়নি। বাট এই ঘটনাটা শেয়ার করার ভাই মানে মূল কারণ হচ্ছে যে আমরা মাঝে মধ্যে রাস্তা থেকে বা হচ্ছে দেখি যে আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন পাখি, কাক, তারপর বিড়াল এগুলো আসে, আমরা অনেক বাজেভাবে ট্রিট করি। তো আমাদের একটু বুঝে শুনে বা আমাদের ব্যাপার স্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আমাদের করা উচিত।
আপনি বলতে চাচ্ছেন যে এদের সাথে অনেক কিছু অনেক সময় আমাদের বাসায় ঢুকে পড়ে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে এসে ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি আজকে টুইটার দিয়ে শুরু করি, আমি দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, লিখেছেন তিনি আমাদের যে টুইটার যে পেজ রয়েছে, একটু আগে বললাম যে আর জে রাসেল নামে একটা পেজ রয়েছে এখানে, এবং সেইখানে তিনি লিখেছেন, রাসেল ভাই খুব ভয় লাগছে, খায়রুল ইসলাম নড়াইল থেকে শুনছেন। জ্যোতির্ময় লিখেছেন আই লাভ ভূতাফ্রাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে আরো অনেকেই, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি তানভীর কবির আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ব্রাউন আমিনুর ইমরান আমাদের সঙ্গে আছেন, কাজী আনাফ তামিদ, এবং তিনি লিখছেন তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে, এবং তিনি অ্যাপের একটা স্ক্রিনশট আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং পুরোটা মুহূর্ত আশা করছি আপনাদের আনন্দিত করব। আজকে অনেকেই আমাদের সঙ্গে আছেন, এখানে দেখতে পাচ্ছি তানিস তাহসিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবারও লিখেছেন জ্যোতির্ময় সহ আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির যে ভূত ফেমে যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আরিফা নীলা আমাদের সঙ্গে আছেন, ফেসবুক পেজের কথা বলছি। স্বপ্নিল সাইদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাসেল রহমান, আমাদের সঙ্গে আছেন শিহাত নূর, আমাদের সঙ্গে আছেন পিয়াস, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোয়াজ্জেম হোসেন, এবং তিনি লিখছেন আই লাভ ভূতাফ্রাম, আমাদের সঙ্গে আছেন রনি আর এস নাটোর থেকে তিনি শুনছেন। যারা যারা অ্যাপ দিয়ে শুনছেন কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যাপের স্ক্রিনশটটা আপলোড করেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মইনুল ইসলাম আপন, এবং আমাদের সাথে আছেন এম জি জাকির আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও এই মুহূর্তে ড্রিমলেস ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, ফাহাদ মোহাম্মদ ফরহাদ আমাদের সঙ্গে আছেন, স্বপ্নিল হোসেন এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এ জে আসদুজ্জামান আমাদের সঙ্গে আছেন, রিয়াদ মেহনাজ মেহরাজ এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন এবং তার কিছু ঘটনা আছে তিনি যেটা বলতে চাচ্ছেন। আপনার ঘটনা থাকলে অবশ্যই আমাদের যে উপরে যে বাটনটা আছে সেন্ট ইমেইল সেখানে তো পাঠিয়ে দিতে পারেন, এছাড়াও আপনি আপনার ঘটনাটি সরাসরি ইমেইলও করে দিতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে foot@radio40.fm which is bhwtfm@radioforti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে পেজটা ভূত ফেমের যে পেজটা সেটা চেনার খুব একটা সহজ উপায় হচ্ছে রেডিও ফুর্তির ভেরিফাইড পেজ আছে এবং সেখানে যে কমেন্টটা আমরা করি বা সেখানে আমরা সেখানে যে পোস্টটা দিই সেই পোস্টের সাথে সবসময় এই পেজটার কিন্তু একটা লিঙ্ক থাকে। সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট। আমাদের কাছে মোহাম্মদ আকরাম আলী অ্যাপের ছবি আপলোড করেছেন, আমাদের সঙ্গে আছেন শেগুফতা রেহনুমা তিনিও অ্যাপের ছবি আপলোড করেছেন এবং অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আছি কিন্তু এখন ভূত ফেমের যে পেজটার সাথে। রাসেল চৌধুরী আমাদের সঙ্গে আছেন, বাপ্পি দেওয়ান আমাদের সঙ্গে আছেন, ওয়ালিউল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গাজী নজরুল আছেন আমাদের সঙ্গে, এম আই ফারিহা তাবাসসুম আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভয় পাচ্ছি। আজকে অনেকেই বলছেন যে আজকের ঘটনাগুলোর ভয়ের মাত্রা বেশি, মানে সবগুলো মেসেজ হয়তো পড়তে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন তার কমেন্ট পড়া হয় না, যে পড়ে ফেলো আপনার কমেন্ট। এম এ সাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স এমডি প্রিন্স খুলনা থেকে আছেন তিনি। এ এইচ বিন মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সানোয়ার হোসেন রনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আনোয়ার মোর্শেদ, ঘটনাটি ভালো ছিল, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে কিন্তু এই পেজ আছেন। রেডিও ফুর্তির পেজে চলে যায়, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফ এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন, শুনছেন আমাদের অ্যাপ দিয়ে। নিলয় আহমেদ আমাদের সাথে অ্যাপের ছবি আপলোড করেছেন, তিনি শুনছেন আমাদের অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরো অনেকেই, নয়ন আব্রার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঈশিকা সাগর আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ধ্রুবতারার খোঁজে আমাদের সঙ্গে আছেন এমডি ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, তিনিও অ্যাপের ছবি আপলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর সাইফ, যার আমাদের সঙ্গে আছেন হৃদয় হুসাইন জীবন এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সামির হাসান সাকিব অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন, রাজীব রহমান অ্যাপ দিয়ে শুনছেন, শারমিন ইসলাম তুষার অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন, আরমান হুসাইন অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। এবং দেশের বাইরে যারা আছেন যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন তারাও জানাবেন। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, হাবিবুর রহমান এম এইচ আর আমাদের সঙ্গে আছেন, এস কে ফাহাদ সবুজ আমাদের সঙ্গে আছেন এবং তারা সবাই অ্যাপ দিয়ে শুনছেন, পার্থ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন সানোয়ার অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা করছি যে আপনাদের আজকের এই এপিসোডটি আপনি এনজয় করছেন। এস কে ফাহাদ সবুজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হচ্ছে মিজান কুষ্টিয়া থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন রাজু রাফি এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো আমি পড়ে শেষ করতে পারবো না, এমডি শাহরিয়ার প্রত্যয় আমাদের সঙ্গে আছেন, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। এবং দেশের বাইরে যারা রয়েছেন তারা সবাই অ্যাপ দিয়ে শোনার কারণ তাদের তো যথেষ্ট আছেই এবং আপনারা অবশ্যই জানাবেন যে কোন দেশ থেকে আপনি শুনছেন এই মুহূর্তে। এবং আমি আপনার যে কমেন্ট সেই কমেন্টটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। এখন যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে চলে যাব। আমাদের দেখতে পাচ্ছি এখনো শরীফ রহমান প্রান্তর আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি নাহিদ আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব একটা ঘটনায়, যে ঘটনাটি আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চাই, একটা অডিও ক্লিপ এবং এটা পাঠিয়েছেন নন্দিতা ইন্ডিয়া থেকে। আমরা শুনে আসব সেই ঘটনাটি, তারপরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে। অনেকদিন পর আবার একটা স্টোরি পেলাম, তো সেই জন্য অনেকদিন পর আসলাম। তো এনিওয়েজ আই মিসড অল অফ ইউ। বেশি না বলে আমি একবার সরাসরি স্টোরিতে চলে যাই। এটা একটা রিয়েল ঘটনা, বেশি না 10-12 দিন আগে আমার সঙ্গে ঘটলো। আমি কলকাতা থেকে সিমলার উদ্দেশ্যে কালকা ট্রেনে বা কালকা মেলে আমি উঠেছিলাম, তো 9 তারিখে 9 ফেব্রুয়ারি রাত্রেবেলা। তো 9 তারিখে আমি ট্রেনে যাওয়ার সময় আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু 10 তারিখ রাত্রেবেলা হঠাৎ আমরা সবাই 4 জন ছিলাম, মানে আমি আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্রেন্ড আর তার হাজব্যান্ড, তো সবাই একসাথেই ছিলাম। তো একটু মজা আমোদ আল্লাদ করার পরে আমাদের সবাই খুব টায়ার্ড ছিলাম, তো ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। তার আগে বলে রাখা উচিত, কিছুদিন আগে মানে 9 ফেব্রুয়ারির নিয়াবাউট 1-1.5 মাস আগে আমাদের এই এলাকার থেকে পাশের এলাকায় একটি ঘটনা ঘটে যায়। একটি মেয়ে সবে বিয়ে হয়েছিল, 4-5 দিনের পরে যে মেয়েরা শ্বশুরবাড়িতে আসে আমাদের বাঙালির মধ্যে, তো সেই মেয়েটাও সেরকমই এসেছিল। কিন্তু ঘরে কেউ না থাকায় মেয়েটি হঠাৎ ঘরে দরজা বন্ধ করে নিজে আত্মহত্যা করেছিল, যার ফলে মেয়েটি খুব বিচ্ছিরি ভাবে মারা যায়। ইভেন সে মেয়েটি বাঁচার জন্য চেষ্টা পর্যন্ত করেনি। যখন তাকে সবাই রেস্কিউ করতে গেছে, সবাই দেখছিল সে বসে বসে মানে নির্বিধায় পুড়ে যাচ্ছে। তো কেন কি কারণে হয়েছে সেটা কেউ বুঝতে পারেনি, সেটা খুবই একটা রহস্যজনক ব্যাপার। তো সে মেয়েটা মারা যাওয়ার পরে সবাই এলাকাবাসী খুবই মানে ভয় এবং সন্তুষ্ট হয়ে পড়েছিল, বিকজ এমনিতে এলাকাটা খুব জমজমার। কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরে সবাই খুব বেশিভাবে মেয়েটার ছায়া বা মেয়েটার আত্মা বা মেয়েটাকে দেখতে পাচ্ছিল, হয় 3 রাস্তার মোড়ে। রাত্রে 10টার মধ্যে যে যার ঘরে ঢুকে গিয়ে মানে রাস্তা পুরো থমথমে হয়ে যাচ্ছিল, কেউ ওরকম ভাবে রাস্তাঘাটে কেউ বেরোতে পারছিল না, কেউ যাচ্ছিল না। যারা মাঝরাত্রে বা 12টার পরে বাড়ি ফিরত কাজে কাজ সেরে, তো তারা সকলেই প্রায় বলতে শুরু করলো যে হ্যাঁ রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে থাকতে দেখা। ইভেন এমন একদিন হয়েছে যে একটা ব্যক্তি, সে রাত্রেবেলা 1:30 বাড়ি ফিরছিল রাতের নাইট ডিউটি করে, কিন্তু সে মাঝরাস্তায় 3 রাস্তার মোড়ে সেই মহিলাটাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে যে মেয়েটি সে লোকটি ভয়ে সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায় এবং নিজের বাড়িতে ঢুকতে না পেরে সে অন্য দূরে কোন আরেকটি রিলেটিভের বাড়িতে গিয়ে সেই রাত্রে কাটায় এবং পরবর্তী দিনে সে সবাইকে কথাটা বলে। তো ভীষণই উৎপাত হচ্ছিল মেয়েটার জন্য, মেয়েটার আত্মার জন্য। তো সবাই মিলে খুব কমপ্লেন করলো যে মেয়েটার যে বাড়িতে মারা গেছে সেই তাদের যে প্যারেন্টসদের বা তাদের সবাইকে বললো যে এটা খুবই অসহ্যকর ব্যাপার হল। তো তার প্যারেন্টসরা কি করলো সেটা খুব একটা কেউ জানে না, কিন্তু যেটুকু বাহ্যিক প্রচারে শোনা গেছে যে আশেপাশের লোকরা বা কিছু রুম আছে সবাই বলেছে যে বোধহয় তার বাড়ির লোকেরা সেই মেয়েটার আত্মাটাকে কোনোভাবে ইয়ে করে মানে তান্ত্রিক ফান্ত্রিক দিয়ে একটা ঘটি বন্ধ করে কোথাও ফেলে দেওয়ার বা যাতে ওকে আর সেই জায়গা ছেড়ে বা ওই বাড়িটা ছেড়ে অ্যাটলিস্ট উন্মুক্ত হয়ে চলে যায়। তো আমি এটুকু তখনও খুব একটা ভালোভাবে শুনিনি, আমি এটা পরে শুনেছি। মেয়েটিকে জানতো মেয়েটা মারা গেছে। তো আমি যেদিনকার 10 তারিখে রাত্রেবেলা যখন আমি ট্রেনে, কারণ 11 তারিখ সকালবেলা আমাদের কালকায় মানে ট্রেনটা ইয়ে করতো, তো আমরা 11 তারিখে রাত্রেবেলা 10 তারিখে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আমরা সবাই খেয়ে দিয়ে প্রিপেয়ার হয়ে শুয়ে পড়েছিলাম। আর তার আগে একটু মানে মজা করার জন্য আমাদের একটু শারীরিকভাবে আমরা খুবই মানে ইউনো খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, বিকজ আমরা অনেক ফান মানে করতে করতে যাচ্ছিলাম। তো সেই সময় রাত্রেবেলা হঠাৎ মাঝরাত্রিটার দিকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। দেখি কি যে সেই মেয়েটা একটা মাঠের কাছে বসে আমাকে বলছে যে মেয়েটা খুব কাঁদছে, আমাকে বলছে যে আমাকে ঢুকতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। খুব করুণ ভাবে মেয়েটা আমাকে বলছে, আমি যেন স্বপ্নের মধ্যে তাই দেখলাম। আমাকে খালি একটাই কথা বললো যে আমাকে আমার হয়ে প্লিজ মা কালীর কাছে প্রার্থনা করো, তাহলে আমার মুক্তি। খুবই করুণ ভাবে মেয়েটা কাঁদতে কাঁদতে বললো, আমি সবে বিয়ে হয়েছে, আমার বয়স 25, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। এরকম করে মেয়েটা খালি কাঁদছিল আর আমাকে খালি বলছিল যে আমার ঢুকতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে এখান থেকে মুক্তি দাও, তুমি মা কালীর কাছে প্রার্থনা করলে আমি মুক্তি পাবো। আমি স্বপ্নের মধ্যে শুধু এটাই দেখে গেছি। তো আমি নিজেও জানি না যে আমি প্রথমে স্বপ্নের মধ্যেই চিল্লাচ্ছিলাম যে মেয়েটা খুব কাঁদছে, মেয়েটা খুব কাঁদছে, মা কালীর কাছে প্রার্থনা করো। আমি নিজেও খুব কাঁদছিলাম, মানে চিল্লে চিল্লে মানে বলছিলাম। তো ওপরে আমার হাজব্যান্ড শুয়েছিল, তো হঠাৎ নিচে এসে ও যখন আমাকে তুললো তখন দেখলাম আমি তখনও মানে রীতিমতো ওরকম বলে যাচ্ছি। তো ও চোখে মুখে জল দিতে আমার কিছুটা হলেও আমার সেন্সটা এ হলো। তো আমি তখন তাদেরকে বললাম, ম্যাডাম একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাদের বাড়ি ওখানে একটা মেয়ে মারা গেছে, আমি দেখি তাকে হয়তো এরকম মাঝ মানে কোন একটা ক্ষেত বা একটা মাছের মধ্যে তারা একদম বন্ধন করে তাকে ঘটের মধ্যে তাকে বন্দি করে আর কোথাও পুঁতে দিয়েছে। সে খুব কষ্টে আছে, বলছে মা কালীর কাছে প্রার্থনা করলে সে মুক্তি পাবে। তো তারা সবাই ভাবলে হয়তো আমি স্বপ্ন দেখেছি কোনো একটা ভাবে, কোনো সম্ভাবনা একটা কোনো স্বপ্ন দেখেছি। তো এটা জাস্ট একটা স্বপ্ন, তো আমিও নিজেও খানিকটা তাই ভাবলাম। কিন্তু তারপরে আবার সবাই শুয়ে পড়েছিল, তো আমিও মাঝে রাত্রে বললাম মানে হঠাৎ কি মনে হলো, তার কিছুক্ষণ পরে ঘন্টা দেড়েক দিয়ে পরে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য একটু মানে আমার ফিল হলো যে আমি ওয়াশরুম যাবো, তো আমি বললাম একটু চোখ মুখ ধুয়ে আসলে যাই। তো ট্রেনে তো এমনিতেও খুব দোলে, তো আমি যেতে গিয়ে আমি ফিল করতে পারছি যে আমি যেন মনে হলো আমি মাথাটা ঘুরে পড়ে গেলাম, কিন্তু আমি সেন্স ছিল যে আমার মাথাটা ঘুরছে আমি পড়ে গেছি। তো আমি তারপরে ধরে ধরে উঠলাম। তো আমার যে বন্ধুর হাজবেন্ড ছিল, যেহেতু ট্রেনের এই ট্রেনে একটু ভয় থাকে যে কখন কে কোথা থেকে আসছে, সবাই বেসিক্যালি রাত্রেবেলা ঘুমাতে গেছে, সে আমাকে দেখেছিল যে আমি একা একা যাচ্ছি, তো আমার পেছন পেছন বেরিয়েছিল। তো আমি পেছন ঘুরে দেখছি আমি যখন পড়ে গেছি, তারপর উঠে উঠে আমি পেছন ঘুরে দেখছি দাদা দাঁড়িয়ে আছে। তো আমি আমাকে জিজ্ঞেস করলো কি বাথরুমে যাচ্ছি, আমি বললাম না না আমি পড়ে গেছি আমি আর যাবো না। বলতে বলতে শুধু আমি শুধু এটুকু বলেছি যাবো না, আমি আর কিছুই হয়নি সেদিন, কারণ আমি জানি না কেন হঠাৎ আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়ে আমি পুরো মানে কোনো সেন্স নেই, আমি অজ্ঞান হয়ে গেছি। তো তারপরে আমার মনে নেই আমার কখন সেন্স এসছে, যখন সেন্স এসছে আমি দেখছি কি যে আমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে জাস্ট বসানো হয়েছে। তো আমি সেই দিনকার আমার কিছুই হয়নি, কোনো শারীরিক ভাবে অসুস্থ ছিলাম না, সেরকমও কিছু হয়নি। আমি জানি না স্বপ্নটা দেখার পর আমি কেন এরকম অদ্ভুত ভাবে মানুষ একবার অজ্ঞান হয়, আমি পরপর দুবার কি করে আমার সেন্স এসেছে, উইদিন আ 30 সেকেন্ড আমার জিনিসটা হয়েছে, 30 সেকেন্ড টু 1 মিনিট আমার জিনিসটা হয়েছে। তো আমি খুব সারপ্রাইজ। তবে আমি সকালবেলা আমি খুব টায়ার্ড ছিলাম, কারণ আমার খুব জোরে মাথায় লেগেছিল, মুখটা ছিঁড়ে গেছে। তো আমি তারপরে আমাদের সেদিনকার মর্নিং এ কালকা থেকে টয় ট্রেন ছিল। তো আমি এমনিতে কোনোদিনও তার আগে সিমলায় কখনো যাইনি বা তার সম্বন্ধে সেরকম কিছুই জানতাম না, ইভেন আমরা তার জন্যই কেউই কিছু জানতাম না। তো আমি সেদিনকার মর্নিং এ যখন কালকা পৌঁছলাম, তারপরে সারাদিন ওয়াক করে সারাদিন আমরা ওখান থেকে গাড়িতে করে মানে সিমলায় গেলাম। দেন ওখান থেকে যখন আমি সিমলাতে সিমকার আমাদের স্টে ছিল, তো আমি হঠাৎ আমাদের রাত্রেবেলা খাবারের জন্য আমরা বাইরে কোথাও মানে একটা হোটেল বা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে গিয়ে খেতে খাবার দাবার পাওয়া যায়। তো আমি সেদিনকারে ওখানে মানে সারাদিন আমরা ঘোরা করে রাত্রেবেলা খুব পেয়েছিলাম, তো ভাবলাম কাছে কোথাও থেকে খাবার দাবার, তো খুঁজে খুঁজে আমাদের একটু দূরই হয়ে গেছিল। তো যেহেতু বাঙালি একটু বাঙালি খাবার দাবারের প্রতি আমাদের বেশি আসক্তি, তো আমরা কয়েকজনকে জিজ্ঞেস একজন হঠাৎ একটা লোক দেখা গেল। আমরা প্রথমে ভাবছিলাম বাঙালি খাবার তো এখানে পাবোই না, তো হঠাৎ একটা লোককে দেখা গেল, সে বললো বাঙালি দাদা। আমরা বললাম হ্যাঁ, বলছে এখানে আসতে কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করা। আমরা বললাম কলকাতাতে ঠিক আছে, তো তিনি বললেন তিনিও কলকাতারই মানুষ এখানে থাকেন। তো তিনি বললেন আপনারা কি বাঙালি খাবার খুঁজছেন? তো আমরা বললাম হ্যাঁ আমরা ভালো একটা হোটেল, আমরা বলেছিলাম তাকে যে আমরা একটা ভালো হোটেল খুঁজছি, কোথাও খাবার দাবার ভালো পাওয়া যাবে। তো তিনি বললেন আপনারা তো বাঙালি, বাঙালি খাবার যদি খেতে চান উপরে কালী মন্দিরে চলে যান। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না সিমলার মতো একটা জায়গায় যেখানে অন্য ঠাকুর বসবে সেখানে একটা বাঙালি ঠাকুর মানে হিন্দু বাঙালি ঠাকুর মা কালী কি করে ওখানে ওয়ার্শিপ হয়। তো আমাদের কোনো এই সম্বন্ধে ধারণাই ছিল না, ইভেন আমরা এটাও জানতাম না সেটা ঠিক আমাদের হোটেলের পাশেই ছিল, আর বড় কোইন্সিডেন্সলি জিনিসটা ছিল। তো আমার সেদিনকার কানেক্ট করতেই অসুবিধা হচ্ছিল যে আমি গতকাল রাত্রিরে যখন গেলাম ওখানে, তো আমরা কোনোভাবেই নলেজ ছিল না যে আমরা একটা কালী মন্দিরের পাশেই থেকেছি। তো যাই হোক, আমি যখন সেই কালী মন্দিরটার কাছে আমরা গেলাম, তো বললো যে এখানে আশেপাশে একটা পাশে একটা জায়গা রয়েছে। তো আমরা বললাম চলো কালী মন্দিরটা দেখে আসি। বিশ্বাস করবেন আমার ফিলিংসটা তখন কালী মন্দিরে ঢোকার পরে হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে গতকাল রাত্রিরে আমার সঙ্গে কি হয়েছিল, আর অন্য কোন ঠাকুর না, হঠাৎ সেই মেয়েটি আমাকে কালী ঠাকুরের কথাই কেন বলেছিল। আর সব থেকে বড় কথা, আমি ওই কালী ঠাকুরটাকে স্বপ্নের মধ্যে দেখেছিলাম। তো আমি জানি না জিনিসটা আমার সঙ্গে কি হয়েছে বা কেন হয়েছে। আমি যখন ঠাকুরটাকে দেখলাম তখন আমি নিজেকে রিলেট করতে পারলাম, এতক্ষণ সকাল থেকে যা বা ঘটনাটা হওয়ার পর থেকে যা মনকে বুঝিয়েছিলাম যে না এটা সম্ভব হতে পারে, কোইন্সিডেন্স হতে পারে বা কিছু হতে পারে। কিন্তু পরপর পরপর ঘটনাগুলো, প্রথমে মেয়েটাকে দেখা স্বপ্নের মধ্যে ওরকম, বা বিশেষ করে পার্টিকুলারলি মা কালীর কথা বলে, ইভেন ওই ঠাকুরটাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম, ইভেন তারপরে হঠাৎ করে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে আমার দুবার কি করে মাথা ঘুরে যায়, বা তারপরে আমাদের যে সিমলায় হোটেলটা ছিল, আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই, সিমলা হোটেলটা আমাদের সেই হোটেলটাতেও আপনি যদি আপনাদের মধ্যে যদি কারোর কোইন্সিডেন্স কোয়ারিজ থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি পার্সোনালি বলে দেবো হোটেলটার নাম, এবং সেখানে মানুষ দেখতে পায় যে সত্যিকারে সিমলা একটা মা কালী মন্দির রয়েছে। তো সেই সেম মা কালীটা দেখা আমার কাছে খুবই কোইন্সিডেন্সের ব্যাপার, আমি জানি না কেন। তবে যে যখন দেখার পরে আমি ভাবলাম যে স্বপ্নটা যেহেতু এরকম অদ্ভুত, আমার মেয়েটার প্রতি সত্যি কিছু বলার থাকলে বললে মানে মেয়েটার জন্য যদি বলা উচিত, আমি সেটা সেই কাজটাই করলাম। আমি মেয়েটার সম্বন্ধে ঠাকুরকে বললাম যাতে তার আত্মাটা মুক্তি পায়, জানি না মুক্তি পেয়েছে কিনা বা কি হয়েছে, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। আর জানি না এটা সম্পূর্ণটাই কোইন্সিডেন্স কিনা বা এটা একটা কোনো আদি ভৌতিক ঘটনা, তবে এটা সম্পূর্ণ রকমের ভৌতিক না, একটু অন্যরকম। তাও ভাবলাম ভূত স্টেশনের লিসেনারদের যদি ভালো লাগে তো তার জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড লাক।
Face it. Radio Mani Furti. Radio Furti.
Put FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
Ghorite Shomoy Rat. একটা বেজে 18 মিনিট। শুনছেন রেডিও ফুটবলের ফ্যাম, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে অলরেডি নতুন অতিথিরা জয়েন করছেন। তার আগে একটু জানিয়ে দিব কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutte.fm, which is bhutfm@radiofutte.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের যে পেজগুলো রয়েছে সেগুলো একটু বলি, www.facebook.com/radio.furti, www.facebook.com/phutfm.rasel। এছাড়া আর্চে রাসেল নামে একটা আপনার টুইটারের পেজ রয়েছে যেখানে আপনি চলে আসতে পারেন এই তিনটা জায়গায়, এবং আপনি এসে আপনার কথা জানাতে পারেন আমাদেরকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সাথে এখানে আমাদের যে টুইটারে এখানে অনেকেই লিখছেন, এবং তিনি লিখছেন এটাকে অরিজিনাল আইডি। হ্যাঁ ভাই, এটা অরিজিনাল আইডি, এস এম মোস্তফা আপনাকে বলছি। তৌফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথে এই মুহূর্তে শুনছেন। আমাদের সাথে আছেন এম ডি সোহাগ মুন, আবদুল্লাহ আল্লাহ নুমান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন আমি ফুতফুমে ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু পড়েননি, তাই পাঠাতে মন চায় না, তবে অনেক ঘটনা আছে। আপনার যদি ঘটনা থাকে তাহলে ডেফিনেটলি পাঠান। আপনার চাইতে যদি আরেকটা ঘটনা বেশি ভালো লেগে যায় তখন সেই ঘটনাটি হয়তো কোনো কারণে বাদ পড়ে যেতেও পারে, কিন্তু আপনি যদি আবারও ঘটনা পাঠান অবশ্যই, মানে রেগুলার আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই তাদেরকে যাদের ঘটনা রেগুলার পাঠাচ্ছেন, কিন্তু অনেকের ঘটনা পড়া হচ্ছে না, তারপরে তারা ঘটনা নতুন ঘটনা পাঠাচ্ছেন, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আমার আপনাদের কাছে অনেক, মানে আপনাদের কাছে আমি রেগুলার চাইব, এবং আপনাদের কাছে আরো যে ঘটনাগুলো পড়া হচ্ছে তার চাইতে ভালো ঘটনা আছে বলে আমি বিশ্বাস করি, এবং আপনারা সেটা পাঠিয়ে দিতে পারেন। টি এইচ তাইফুর আমাদের সঙ্গে আছেন, হাই রাসেল ভাই লিখেছেন, ইমরান হুসাইন আমাদের সঙ্গে আছেন লিখেছেন ভালো লাগছে, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, এবং আশা যেমন এম ডি গোলাম রাব্বানী, তিনি চিটাগাং থেকে আমাদের সাথে শুনছেন, শেগুফতা আমাদের সাথে আছেন, এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে তিনি জয়েন করেছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সাথে, এবং অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপের স্ক্রিনশট আপলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তন্ময় বণিক আমাদের সঙ্গে আছেন, এবং তিনি লিখেছেন গোয়িং অসম, ঢাকা থেকে তিনি লিখেছেন আমাদের সঙ্গে আছেন। ফাহিম আহমেদ লিখেছেন কোন এপিসোড মিস করি না ভাইয়া, আজকের এপিসোডটা ভালো লাগছে একটু বেশি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সালমান আজিম, তিনি লিখেছেন ভাইয়া প্রথম দিকের ভূতের এপিসোডগুলো কাইন্ডলি রিপিট করা যায় না, আমরা তো রিপিট করি না সাধারণত, তবে তবে স্পেশাল এপিসোড যেগুলো হয় সেগুলোতে কিন্তু আগের এপিসোডের অনেক ঘটনা থাকে, সেই ঘটনাগুলো যদি আপনি শুনে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে আমরা আগের অনেক এপিসোডের ঘটনা কিন্তু শোনাই। সিয়ামুর রহমান আমাদের সাথে আছেন, লিখছেন নাইস স্টোরি। সাব্বির রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই। নরসিংদী থেকে মোজাম্মেল হক তারেক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন চলে যাবো যেটা, সেটা হচ্ছে আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তার রিসেন্টলি একটা ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনাটি তিনি শেয়ার করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাইনুদ্দিন ভাই সালাম আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা, আপনার রিসেন্ট যে ঘটনাটি সেই ঘটনাটি আমাদের একটু বলেন।
জি, মার্চের 16 তারিখ ছিল শনিবার, তা আমাকে ডাকা হয় একটি ছোট মেয়ে, 7 বছরের একটা মেয়ে নুসরাত, ও বেশ কতদিন যাবত নাকি কিছু সমস্যায় ভুগতেছিল, এবং বিশেষ করে ওকে নিয়ে বহু জায়গায় যাওয়া হয়, অনেক ওস্তাদজিকে হুজুরকে দেখানো হয়, যা সবাই বলেছিল তার মেয়ে, সে মেয়েটাকে জিনে ধরেছে। তো তার সমস্যাগুলো ছিল, রাত্রিবেলায় ও খেলাধুলা করত, সবাই ঘুমিয়ে পড়ত কিন্তু ও রাত্রিবেলায় খেলাধুলা করত, আবার এমন একটা সময় কোনো কোনো রাত্রিতেও সে চিৎকার দিয়ে কান্না করত এবং সে বলতো, দাদু ভাই তুমি আমার কাছে আসছো, আমি তোমার সাথে যাব না মুখে রেখে। তো বিশেষ এই কিছু সমস্যাগুলো মেয়েটার সাথে দেখা দিল। তো অন্য যাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা সবাই বলেছিল যে মেয়েটাকে জিনের আসর করেছে, তো এরকম কিছু লাগবে ওকে এইগুলো সমাধানের জন্য। তো সঠিক হয়নি, সে জিন তাড়াইতে পারেনি। তো পরবর্তীতে যখন আমি যাওয়াই তখন তাকে জিজ্ঞেস করে দিয়েছিলাম যে কতদিন যাবৎ এই অবস্থা, তখন উনার আম্মু বলল যে এরকম দুটা বছর আগে ওর দাদা মারা যায়, ওর দাদু ভাই যখন মারা যায় ওর সব কিছু বাচ্চাটা দেখে, কিভাবে দাফন হলো এবং তাকে গোসল যে করা হলো, যা কিছু করা হলো সব দেখে, এবং সেই পর থেকেই তার এই হালত এই অবস্থা চলতেছিল। তো পরবর্তীতে যখন আমি মেয়েটাকে বসালাম, দেখি যে না, এই মেয়েটার সাথে কোনো জিনের কোনো আসর নেই। ও এখন যেমন আমার সামনেই বলতেছিল যে রাত্রিবেলায় একজন মৃত ব্যক্তি আসে, দাদু আসে, কাফড় পরে আসে, এবং বিশেষ করে মেয়েটা যে খেলতো তার পুতুল নিয়ে, সেই মেয়েটা সেই পুতুলকেও সেই দাদুর মতো কাফনে কাপড়ের মতো পরাতো, এবং ঠিক ওই রকম ভাবে আর কি, যেভাবে একটা মৃত ব্যক্তিকে লাশ দাফন দেওয়া হয়, গোসল করা হয়, ওইভাবে তিনি খেলাধুলা করত। ঠিক ওই তার এই মন থেকে যে বিষয়টা বসে গেছে, সেই থেকে তার সেন্সের ভয় ভীতিটা চলে আসছে, সে কল্পনার জগতে স্বপ্ন জগতে আসে এবং ভয় পেতে পায়। সেটা কোনো জিনে ধরার রোগী ছিল না, সেটা তার ভয় ভীতি কাজ করেছিল যে একটা দাদু মারা গেছে, দাদুকে সে দেখতে পায়। পরবর্তীতে সেটা আমি বলে দিয়েছি যেটা তো জিনের রোগ না, এটা এরকম তার দাদু যে মারা গেল, মৃত ব্যক্তির কাছে সে দেখতে পেল এইভাবে এইভাবে, তার মন থেকে এখন সে কল্পনা স্বপ্ন আসা তাকে এরকম ঘুমের মধ্যে তাকে দেখানো হয় তার দাদু আসে, আসলে এটা কোন রোগ না।
আচ্ছা, কখন বুঝতে পারেন যে এইটা রোগ না আর এটা হচ্ছে?
জিন যাদের ধরে, জিন রোগ যদি আসে, তখন সুরা তারিখের শেষ একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে
না, আমি বলছি যে সেটা তো আপনি ওইভাবে বুঝতে পারবেন,
কিন্তু স্বাভাবিক
স্বাভাবিক অ্যাক্টিভিটি দেখে কি ভাবে বুঝতে পারবেন?
এটা হচ্ছে স্বাভাবিক মানুষের গুলো জিন ধরা রোগী, তারা নীরব নির্জন থাকবে একাকী এবং প্রচুর খাবার খাবে, তাদের শরীর জ্বালাপোড়া করতে
এমন হয় না যে অনেকে খেতেও পারে না?
হ্যাঁ, এরকম হয় যাদের চেহারাটাই বিতক্রম হয়ে যায়,
আপনি কি দেখলে বুঝতে পারেন,
বুঝে আসে। এটা স্বাভাবিক মানুষও সাধারণ মানুষও বুঝতে পারবে, যেমন একটু খুব রাগান্বিত হয়ে যায়, খুব রাগারাগি করতে থাকে, মেজাজ গরম হয়ে যায়, কাউকে ভালো লাগে না, একাকি থাকতে ইচ্ছে করে বা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, এবং এটা মুহূর্তে কিছু সময়ের জন্য হয়, বিশেষ করে বেশিরভাগ তোলপাড় শুরু করে আজান দেওয়ার সময়।
আচ্ছা,
যাদের জিন ধরা হয় আজান দেওয়ার সময় তাদের বেশি সমস্যা দেখা দেয়।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা শুনবো, আপনার ঘটনায় যাব, তবে তার আগে আমি কিছু কমেন্ট পড়ে আসবো। আমাদের যে দুটো পেজ রয়েছে সেই পেজ থেকে আমি চলে যাচ্ছি আমাদের www.facebook.com/bhutfm.rasel এই পেজটিতে, এবং এখানে অনেকে লিখছেন। আমার সঙ্গে লিটন নাটোর থেকে আছেন এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনা যেটি তিনি শুনলেন এটা ভালো লেগেছে। আসলে এই ঘটনাটি একটু কিছুটা শিক্ষামূলক, যেটা হচ্ছে যে সবসময়ই যে আপনার কাছে মনে হবে যে আপনাকে জিনে আসর করেছে এটাই না, অনেক সময় এটা মানসিকভাবেও আপনাকে আক্রান্ত করে। কিন্তু সেটাই আশিক জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তিনি লিখছেন যে এটা কি মানে অরিজিনাল পেজ কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা অরিজিনাল পেজ। এমনি জহুরুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাকসুদা খানম ইমু, এবং তিনি বলছেন তার কমেন্ট কখনো পড়া হয় না, যে পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়ালিউর রহমান সৈকত, এছাড়া ওয়াদুদ রায়হান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রাহাত ইসলাম, আমাদের সঙ্গে আছেন এমডি রাকিব রায়হান, এবং হাফেজ মাহিদিন ভাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন। মাহিদিন ভাই আসলেই সবাই এরকম লিখতে শুরু করেন এবং অনেক অনেক ধরনের পরামর্শ চান। এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন, এবং মাহিদিন ভাইকে একটু আমরা একটু মানে আলাদা আকর্ষণ হিসেবে একটু পরে রাখি, যাতে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকেন এবং কোশ্চেনগুলো গুছিয়ে নিতে পারেন। আপনার চাইলে কিন্তু এখনো কোশ্চেন করতে পারেন, আমি সেই কোশ্চেনগুলো ডেফিনেটলি তার কাছে জানাব, এবং আজকে না হলেও হয়তো পরের দিন বা কোনো একদিন তিনি আবারও এসে আমাদেরকে সেই ঘটনাগুলো বলবেন। আজকে যদি সময় থাকে তাহলে ডেফিনেটলি তিনি কিছু প্রশ্নের হয়তো উত্তরও দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি লিখে যাচ্ছেন মাহিউদ্দিন ভাইকে নিয়ে। স্যার জিও তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ আল আসিফ ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন সুজন বিন বজলুল, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এমডি আমাদের সঙ্গে আছেন রিয়াদ মেহরাজ এবং তিনি বাংলাদেশ থেকে অ্যাপ দিয়ে শুনছেন, সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এম আই ফাহিম, আমাদের সঙ্গে আছেন সাহাদাত হুসাইন প্রিন্স, আমাদের সঙ্গে আছেন নাজিয়াত তাজরিয়ান, আমাদের সঙ্গে আছেন স্বপ্নিল সাইদ, আমাদের সঙ্গে আছেন এম ডি রেশাদ খান বগুড়া থেকে শুনছেন তিনি, তহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও অনেকে আছেন এবং এই মুহূর্তে যারা কমেন্ট করছেন তাদের কথা একটু বলি, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রসেনজিৎ দেবনাথ, আয়শা ইসলাম আমাদের সঙ্গে আছেন, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, এম জে আনোয়ার মোর্শেদ আমাদের সঙ্গে আছেন, হসপিটালের ঘটনা চান সেটা তিনি জানিয়েছেন, যারা ঘটনা পাঠান তাদেরকে বলবো যে হসপিটাল রিলেটেড কোন ঘটনা থাকলে পাঠিয়ে দিবেন প্লিজ, এটা সবাই পছন্দ করেন, শুধুমাত্র একজন না, সবাই এ ধরনের ঘটনা খুবই পছন্দ করেন, সো পাঠিয়ে দিবেন। আমাদের সঙ্গে আছেন এম ডি চয়ন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর জে ওয়ালিদ সরকার, আমাদের সঙ্গে আছেন হোসাইন ইমরান, অন্তু ঘোষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সঞ্জিদা আখতার, অনেক ভালো লেগেছে তার কাছে, রিশাদ ইসলাম রাজু আমাদের সঙ্গে আছেন, চার ফ্রেন্ড মিলে তারা শুনছেন, সাহিত্য শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইসলাম রফিদ, মোহাম্মদ রাব্বি রাহুল রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, মনিকা আমাদের মনিফা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল চৌধুরী, আমাদের সঙ্গে আছেন মর্জিয়া জাহান সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমি মোহাম্মদ খাইরুল কবির, ডামরা থেকে আসছি।
আপনাকে ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য,
থ্যাংক ইউ রাসেল ভাই,
ইউ আর মোস্ট ওয়েলকাম।
আমি আজকে ঘটনা বলবো শান্তিবাগের ঘটনা, এলাকাটার নাম শান্তিবাগেরই, ওটাকে আগে আপনার খান বাহাদুর মাঠ বলতো, এখন বর্তমানে চৌধুরী বাড়ি বলে। তো ঘটনা যাচ্ছি, বাড়িটার বর্ণনা দিচ্ছি, মেন রাস্তা থেকে বাড়িটা দিচ্ছি একটু লং ডিস্টেন্স, হাতের বাম পাশে হচ্ছে, বাম পাশে ছিল আপনার পরিত্যক্ত একটা কারখানা, ডান পাশে ছিল আমাদের বাড়িটা, আর সোজা একটা বাড়ি ছিল। তো এটা 72 থেকে 75 এর দিকের একটা ঘটনা, আমার খালার সাথে ওনার দেখা। তো উনি একদিন রাত্রেবেলা সোজা যে বাড়িটা ছিল ওই বাড়িতে আপনার টিভি দেখতে যায়, তো টিভি দেখতে ফেরার পথে, তখন রাত্রে কটা 8:30 এরকম বাজবে, তুমি উনি আসার পথে, তো হঠাৎ মেন গেটটা যেটা ক্রস করে বাম দিকে আমাদের বাড়িতে ঢুকবে, তখন উনি গেটের কাছাকাছি আসতে দেখে যে গাছ থেকে মানে কাঁঠাল গাছ বা তাল গাছ ছিল
জি,
ওখান থেকে একটা পা নিচে ঠিক মাটির দিকে, শুধু একটা পা থাকে হাঁটু পর্যন্ত,
শুধু পা,
হ্যাঁ শুধু পা, মানে উনি জাস্ট হাঁটতেছে, হঠাৎ করে ওনার সামনে এটা পাটা পড়ে যায়, দেখে মানে উনি উপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখে যে ওনার কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু পাটা দেখা যাচ্ছে, এটা দেখে উনি চিৎকার মানে ওখানেই সেন্সলেস হয়ে যায়। তো বাকি যারা ছিল টিভি দেখার জন্য, ওনারা ফেরার পথে দেখে যে উনি সেন্সলেস আছে ওখানে, তো ওনার বাবা মা ওনারা আসে ওনাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে জিজ্ঞেস করতে, তো উনি বলে যে হ্যাঁ উনি এটা দেখছে। তো তারপরে আবার ঠিক তারপরে কয়েকদিন পরই উনি দুপুরবেলা আর কি খেলা করতেছিল, তো হঠাৎ টয়লেট যাবে, তখন টয়লেটে যায়, যাওয়ার পরে দেখে যে উনি টয়লেটে ছিল এরকম উপর দিয়ে খোলা ছিল, তো ওনাকে ডাকতেছে পরে উনি তো চারিদিকে বন্ধ থেকে উপর দিকে তাকিয়ে দেখে যে গাছ থেকে ওনাকে ডাকতেছে উনি এটা দেখে মানে সাথে সাথে বেরে মানে উনি চিৎকার দিয়ে ওনার বাবার নাম বলে চিৎকার দিয়ে বা সেন্সলেস হয়ে, তো সেন্সলেস হয়ে পরে ওনাকে আবার জিজ্ঞেস করে জন সেন্স ফিরে জিজ্ঞেস করার পরে বলে যে উনি এই দেখছেন। তো দেখার পরে এরকমই প্রায় ওই সময় সবাই এরকম দেখতো যে বাচ্চারা খেলতে গিয়ে মানে ওনারা যখন খেলতে যেত গাছের নিচে গেলে থুতু মারতো, পানি ছেড়া দিত, ঢিল মারতো, তো এরকম হইতে এরকম হওয়ার পরে তো ওনার বাবারা বললো কি যে না এটাকে একটা ভিত করা দরকার, বন্ধ দিবে আর কি। তো ওনার বাবা একটা হুজুর এনে তো চারিদিকে বন্ধক দিল, কিন্তু কয়েকজন ছিল তো একজন যাবে না বলে দিছে আগে থেকে যে না একজন যাবে না। তো যাক ওটা ছিল একটা ঘটনা। তো আমাদের বাড়িতে এখন আমরা যে সাইডে ছিলাম তো এল সাইডের বাড়িটা, তো এল সাইডের ভিতরে এল সাইজ হচ্ছিল কি তিনটা রুম ছিল, তো তিন রুমের একদম কর্নারে আমাদের এই পুরো বাড়ির ভিতরেই প্রত্যেকটা সাইডে সাইডেই বাড়ি ছিল, রুম ছিল, রুমগুলোর পিছনে ছিল টয়লেটগুলা
জি,
হ্যাঁ রুমগুলোর পিছনে টয়লেটগুলা। তো একদিন তো আমার এক মামা বাবা উনি টয়লেটে যাবে মানে আমাদের সাইডের এল সাইডের বাড়িতে, তো টয়লেটে যাবে, তো টয়লেট থেকে ফেরার পথেই হঠাৎ করে ওনাকে একটা ওনার গায়ে একটা থাপ্পড় আসার পরে উনি মানে ওখানে স্তব্ধ হয়ে বসে থাকে, বসে থাকার পরে তো যখন প্রায় তখন হবে যে রাত্রে হবে 10-11টা এরকম হবে, তো বাড়ির আরো কয়েকজন লোকজন যখন আসতে আসলো, আসে দেখলো যে উনি এখানে বসে আছে, তো বসে আছে ডাক দিতেছে কোনো কথা বলতেছে না, তো তাকে দেখে যে ওনার গালের ভিতর একটা থাপড়ে দাগ।
আচ্ছা,
থাপড়ে দাগ। তো ওনাকে জিজ্ঞেস করলে তো উনি কোনো কিছু বলতে পারতেছে না। তো এরকম 4-5 দিন পরে উনি মানে এরকম কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, কিছু বলতে পারে না। তারপরে 4-5 দিন পরে উনি মারা যান।
আচ্ছা,
তারপর হচ্ছে এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে একদিন রাত্রেবেলা হঠাৎ করে এরকম পর্সার মানে আমার এরকম টয়লেটে চাপ দেয়। তো আমি রুম থেকে মানে উঠে একদম শোয়া থেকে উঠে বসে পড়ি, উঠে বসে পড়ি। তো আমার রুমটা ছিল এরকম দেয়াল অর্ধেক আর উপরে ছিল বেড়ার মতো। তো বেড়ারটা ফুটা দিয়ে প্রায় 5-6 ইঞ্চি ফুটা দিয়ে আমি দেখি যে সামনে একটা সাদা কাপড় নড়তেছে, মানে নড়তেছে মানে যাচ্ছে আর কি, মানে যাওয়াটা শেষ হচ্ছে না, কাপড়টা নড়তেছে। তো হঠাৎ এটা আমি দেখি আমি ভয় পেয়ে আমি হেসে পড়ি। তারপর দেখি কিছুক্ষণ পরেই যে হঠাৎ করে আমার ডান পাশে ছিল দাদি, তো হাত দিয়ে দেখি দাদি নেই। তো বাইরে দেখি কিছু লোকজনের শব্দ হইতেছে, তো লোকজনের শব্দ দেখে মানে আমি একটু শ্বাস পাই যে না একটু দেখি যে কি হয়েছে। তো বাইরে যেয়ে দেখি যে বলতেছে যে অমুকের আম্মাকে আপনার ইয়ে ধরছে, ঝিন ধরছে, আম গাছের উপরে বসে আছে। তো এটা আমরা সবাই বাড়িতে কয়েকজন যখন ছিল বাইরে ছিল, তো আমরা কয়েকজন যাওয়া দেখার চেষ্টা করি। তো ওনাকে 4-5 জন মানে লোক যে ওনাকে টাইনা হেসে নামাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্ট করে নিচে নামানোর পরে তো রুমে নিয়ে ওই দিন হাত পা বাইরে রাখেন, মানে ওনার চেহারাটা ছিল এরকম যে উনি রাগারাগি এরকম মানে ধস্তাধস্তি করতেছে এরকম। তো বাইরে রাখার পরে পরের দিন সারাদিন বাইরে রেখে সন্ধ্যার দিকে ওজা আসে ঝাড়া দেন। তো ওজা দিয়ে অনেকক্ষণ ঝাড়ানোর ব্যবস্থা করে, তো তখন উনি বলে যে উনি রাত্রেবেলা চুল ছেড়ে কেন বেরোইছে কিন্তু ওনাদের মাঝখান দিয়ে উনি যাচ্ছে, মাঝখান দিয়ে যাচ্ছে দেখে ওনাকে ধরছে, ওনাকে ছেড়া যাবে না। তো অনেকক্ষণ ইয়েটে করার পর ওনাকে বের করলো, বের করার পরে তো উনি চলে গেল। তো তার ঠিক 2 দিন পরেই আমার দাদি যখন রুম থেকে বেরো, তখন শান্তিবাগে মানে আমাদের ওই এলাকাটা খুব পানির সমস্যা ছিল, তো এই কারণেই সকাল সকাল উনি উঠে মানে খুব ভোরেই, ভোর বলতে তখন প্রায় 3টার মতো বেজে যাবে, উনি উঠছে, উইটা বাইরে যাবে, যাই দেখে যে এখন ওই দূর থেকে দেখতে পেয়েছে যে ওই বাথরুম গুলোর সামনে একজন হাতে বদনা নিয়ে দাঁড়ায় আছে, বদনা নিয়ে দাঁড়ায় আছে। তো উনি সামনেই গেল, সামনে যেয়ে দেখে যে 3টার বাথরুমই খোলা বাট উনি বদনা নিয়ে দাঁড়ায় আছে। দাদিকে দেখে বলতেছে কি যে এই বাথরুমে যাবি, কাজে হ্যাঁ যাব। পরে বলতেছে যে ঠিক আছে যা, কিন্তু ওই কর্নারটাতে যাইস, এই দুইটা ভালো না। যখন এই কথাটা বলছে তখন উনি বুঝতে পারছে যে না, সামনের দুইটা তো ঠিক আছে, তো ওই দুইটা তো এমনিতেই খারাপ, দিনের বেলা কেউ যাইতেছে না, কিন্তু আমাকে এই দুইটা বাদ দিয়ে বললো যে ওইটাতে যাইতে। তো উনি কি করলো, যখনই বুঝতে পারলো, বুঝতে পারার পরে সাথে সাথে উনি বললো যে না এখানে পানি পড়তেছে, তো আমি বালতিটা নিয়ে আসি, বালতিটা নিয়ে আসি। বুঝলা ওনাকে অনেক বলতেছে যে যা এখন যা, আমার হাতে বদনাটা আছে, এটা নিয়েই যা, ওইটা পরে আনিস। তো উনি বলতেছে যে না পানি পড়তেছে, পানিগুলো নষ্ট হবে, আমি যে বালতিটা নিয়ে আসি। তো উনি বালতিটা আনতে গেল, বালতিটা আনতে যেয়ে দেখে যে ওই যেই মহিলাকে এখানে দেখছে ওই মহিলা মাত্র দরজা খুলে রুম থেকে বেরিয়েছে, বেরিয়েছে পরে বলতেছে যে আমি আগেই সন্দেহ করছি যে ওইটা তুই না, মানে ওখানে যখন বলছে ও সাথে সাথে বুঝতে পারছে।
আপনার এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোন জায়গায় যদি আমাকে একটু বলতে?
এখানে মানে এই বাড়িটা এরকম ছিল যে এখানে মানে কয়েকজন মানে এরকম কয়েকদিন পর পর এরকম দেখতো আর কি, কিন্তু কাউকে ক্ষতি করতো নাই, কিন্তু একজনকেই জাস্ট থাপ্পড় মারার পরে উনি কয়েকদিন মানে কোনো কথা বলতে পারে নাই, তারপরে উনি মারা গেল।
আপনি ওই বাসায় বা ওই জায়গায় আপনি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন বা কখনো কিছু দেখেছেন?
আমি দেখি নাই, কিন্তু আমি যেটা দেখছি আমি আমার দাদির সাথে যারা ছিল তো তাদেরকে আমি দেখছি।
আচ্ছা,
তো আমি দাদিরটাও যাচ্ছি। তো এখন একদিন রাত্রে আমি শুয়ে আছি, তো দেখলাম যে হঠাৎ করে আমি যখন ডান দিকে ইয়া করি দেখি যে দাদি নাই। তো দেখি দাদি নাই, তো অন্ধকার অনেকক্ষণ তাকায় থাকার পর দেখি যে আমার ডান পাশে উপরে মানে উপরের দিকে উনি বসে আছে, কথা বলতেছে, ওনাকে থাপ্পড় দিতেছে আর বলতেছে যে আমার আর এই ভুলটা হবে, আমার এই ভুল হবে না, আমি আর এরকম করব না। কিন্তু কে বলতেছে মানে
আপনি দেখতে পাচ্ছেন না?
হ্যাঁ, আমি দেখতে পাইতেছি না, কিন্তু ওনার কথাগুলো আমি শুনতে পাইতেছি, কিন্তু প্রশ্ন যে করতেছে ওনাকে দেখতে পাইতেছি না। তো পরদিন সকালবেলা যখন আমি দাদিকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে কিছুই বললো না, এরাই গেল কথাগুলা। তো তার কিছুদিন পর আমি যখন গ্রামের বাড়িতে যাই দাদির সাথেই থাকি, তো একদিন রাত্রেবেলা দেখি যে মানে খাটের ভিতরে অনেক শব্দ হইতেছে নড়াচড়ার, তো নড়াচড়ার শব্দ হইতেছে, আমি দেখলাম যে দাদি বসে আছে, বসে বসে মানে টানাটানি করতেছে, একটা রশি টানতেছে আর কি দেখলাম। তো সকালবেলা উঠে আমি ওটা দেখলাম যে রশিটা একদম মানে বাড়ির রুম থেকে ক্রস করে আপনার পাখের রুমের উপর থেকে একটা তেঁতুল গাছের উপরে বাঁধা একটা টিন, তো ওইটার শব্দ হইতেছিল গতকালকে রাতে যেটা শুনছি। তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি ওইটাকে এড়াই গেল, কিছুই বললো না। ঠিক ওই দিন রাত্রেবেলা আমি যেটা দেখি যে ওই সেম ঘটনা যে দাদি নাই, তো হঠাৎ করে দেখি যে আমি আলো জ্বলতেছে, কিন্তু একপাশে আলো হয়ে আছে, এক পাশে এক সাইড অন্ধকার, একপাশে আলো, মানে বাম পাশে ছিল দুইটা বড় বড় মাটির পাতিলার মতো, যেটা গ্রামের ভাষায় বলে মূর্তি বলতো আর কি। তো ওখানে আমি দেখতে পাই, দেখছি যে ওখানে ওখানে শব্দ হইতেছে কথা বলার। তা আমি উঠে আস্তে আস্তে উঠে আমি বাম পাশে যেয়ে আমি দেখি যে যেহেতু দাদি আছে সমস্যা নেই, তো ওখানে আমি দাদির ওখানে যেয়ে দেখতে যেয়ে যখন বসে দেখলাম, তো হঠাৎ করে দেখি দাদি আমার পাশে হঠাৎ করে পড়ে গেছে, মানে থাপ্পড় দিছে ঠিক আমার দিকেই পড়ছে। তো আমি ভাবছি যে হয়তো আমাকে দেখে আমার দিকে আমাকে দেখতেছে, মানে চুলগুলো একটু এলোমেলো ছিল, থাপ্পড় মারার সাথে সাথে চুলগুলো এলো হয়ে একদম এই পাশে চলে আসছে। তো আমার দিকে আমি দেখে ভয় পেয়ে আমি ভাবছি যে হয়তো আমাকে দেখছে, কিন্তু পরে আমি কি করলাম, সাথে সাথে উনি ঘুরে গেল, ঘুরে গেল পরে আমি ওই সাইডে দেখার চেষ্টা করলাম যে আমি দুইজনকে দেখলাম, দুইজনকে সাদা পাঞ্জাবির মতো, মানে এরকম পাগড়ি পরা আমি এখন পর্যন্ত অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম পাগড়ি পরা আমি কোথাও দেখি নাই, মানে এত সুন্দর পাগড়ি পরা। ওই তখন বলতেছে আর কি যে মারতেছে, বলতেছে যে আমার এই ভুলটা হবে না, তুই তো বারবার এই ভুল করিস, তো এই জন্য তোর এটা শাস্তি পাইতেই হবে। মানে ওনার ঘটনা হচ্ছে যে উনি আমরা আমরা যখন গেছি অনেক কিছু নিয়ে গেছি, এগুলার নেওয়ার সাথে সাথে ওনার জন্য আলাদা আলাদা করে রেখে দিতে হবে, এবং উনি কোথাও গেলেই ওনাকে ওনাদের খাবার টাবার দিয়ে যেতে হয়, না হয় ওনাকে মার দেয় এরকম মারামারি করে। তো তার কয়েকদিন পরেই, তো একদিন সকালবেলা ফজর নামাজের সময় দাদি উঠছে, উঠার পরে আপনার ইয়েতে গেল অজু করার জন্য পুকুরে, তো ওই দিনও মানে এরকম হয়তো কোনো কিছু দিতে ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে ওনাকে থাপড় দিয়ে পুকুরে ফালাই দিছে, পুকুরে ফালাই দেওয়ার পরে পুকুরে শব্দটা ধরেছে, পাশে আশেপাশে কয়েকজন দেখে আপনার ওনাকে নিয়ে আসলো। তার ঠিক কয়েকদিন পর দাদি মানে সেন্স আর জবাবটা কোনো কিছু বলতে পারে না, একদিন ঘটনায় উনি সব বলল আর কি, যে অনেকক্ষণ চুপ করে বসে থাকতো, মানে চোখ বড় বড় করে থাকতো।
মানে আমি বুঝতে পারছি না তারপরে কি হলো, মানে আপনার দাদির সাথে আপনি যখন কথা বললেন ওই দুটো লোকের ব্যাপারে, তো আপনি নিশ্চয়ই কথা বলেছিলেন, তখন তিনি কি বলেছেন?
তখন আমাকে যখন দুইজনকে দেখছি, দেখার পর আমি দাদিকে পরের দিন জিজ্ঞেস করলাম যে এই দুজন কে, এই দুজন কে ছিল, তো বললো যে তুই দেখছিস? আমি বলছি হ্যাঁ আমি দেখছি, আজকে কিন্তু বলতে হবে, কারণ আমি আমি দেখছি গতকালকে। তো উনি বলল যে তো যখন দেখছো দেখে সাথে পায়ে ধরতে পারলি না, আমি কেন পায়ে ধরবো, এত রাত্রে বেলা ওনারা দুইজন আপনাকে মারতেছে আর দরজা বন্ধ, কিন্তু ওনারা কিভাবে আসলো, আসলো তো ওনাকে মারতেছে, আমি মায়ের দেখে আর আপনার দেখলাম যে চেয়ারটা ফুলে গেছে।
কে ছিল কি বললেন?
হ্যাঁ, তো উনি বলল যে ওনারা ছিল, মানে আমার কিভাবে বলছে যে ওনারা ছিল জিন, যে ওনারা ভালো, ওনারা ভালো।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এরকম আপনার দাদির কাছে মাঝে মাঝে এরকম মানুষজন আসতেন তার মানে?
হ্যাঁ, মাঝে মাঝে আসতেন।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই এই মুহূর্তে আছেন, এবং আমাদের সাথে যারা আছেন অনেকেই আবারও দেখতে পাচ্ছি যে আমাদের টুইটারে লিখছেন যে ঈশ্বরদী থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ আল নোমান, এবং তিনি ক্যান্টনমেন্টে থাকেন, ব্যস্ততার কারণে স্টুডিওতে তিনি আসতে পারছেন না, তবে তিনি বলছেন যে ইমেইলে অডিও ক্লিপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আব্দুলাল নোমান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোহেল রানা শিশির চট্টগ্রাম থেকে, তিনি আমাদের সাথে আছেন। সিয়ামুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনিত সাজুদ সাজিদুল আমাদের সঙ্গে আছেন, আব্দুল্লাহ আল নোমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নূর আলম, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো অনেকেই এখানে, এম এইচ সোহাগ, আসিফ ইকবাল আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা শিশির, ব্রাউন এ আই, আমিনুর ইমরান, এবং থ্যাংক ইউ রাসেল ভাই, অ্যাকচুয়ালি আই এম লিসনিং ফ্রম, আচ্ছা তিনি বলছেন, আচ্ছা রেডিও ফুর্তির অ্যাপ থেকে তিনি শুনছেন এবং তিনি অনেক এনজয় করছেন সেটাই তিনি লিখেছেন। এস এম মুস্তাফা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রিফাত নোবেল, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে সবুজ রায়হান অভি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাতুল সৈয়ব, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজিয়া
তাজরিয়ান আমার সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মেহরিন খান এবং আপুর ঘটনা শুনে অনেক ভয় পেয়েছেন তিনি, কতটা নির্মম সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে এরশাদুল ইসলাম প্রিন্স, আমাদের সাথে আছেন আবিয়ার জাকারিয়া, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাশফিক সরকার এমডি আমাদের সাথে আছেন, এমডি প্রিন্স, আচ্ছা এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে আজকের ভূতের ফিল্মটা অনেক জমজমাট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। তুষার ওমান থেকে শুনছেন এবং অ্যাপের ছবি তিনি আপলোড করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মিশকাত রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ফয়সাল, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ মুন্না আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম আই ফাহিম আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি ঈশিতা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মুকুল আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই, এম ডি জহুরুল আমাদের সাথে আছেন, আজকের এপিসোড জমে উঠেছে, মুশিউর রহমান বিজয় আমাদের সাথে আছেন এবং তিনি বগুড়া থেকে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে শাহিদ আমরান ফাইয়াজ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাজ্জাদ ইলাহি আমাদের সাথে আছেন, আরিফুর মাশফিক সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ যারা ভূতাফিমের পেজ ছিলেন সেখান থেকে আমি কিছু পড়লাম। আমাদের সাথে আছেন মনিফা আখতার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এম এম মমিন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং মনিফা আখতার তিনি মিছুন তিনি আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, রাজীব রহমান আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, যারা অ্যাপ দিয়ে শুনছেন আমরা কিন্তু বুঝতে পাচ্ছি যে কারা শুনছেন এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, সেলিম হুসেন রাজ, রাজীব রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রিশাদ, এছাড়াও এন এইচ রাজ আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আশা করছি যে আপনারা আজকের ভূত এফএম এনজয় করেছেন। শৌখিন আলম তিতাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন আরিফুর রহমান জিতু, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আর মানে এক নাম বারবার আসছে বলে পড়তে অসুবিধা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এ আল মুন্তাসির ফাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সেলিম হুসেন রাজ, আমাদের সাথে আছেন আশরাফ কনক সহ অনেকে। তো যাই হোক, আমাদের যাবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আজকের মতো আমাদের এই এপিসোডটা শেষ করব, এবং আমি একটু মাইনুদ্দিন ভাই আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা তো নানান কারণে ভয় পাই, তো ভয় যে আমরা পাই এই ভয় না পাওয়ার কোনো উপায় আছে কিনা, যে আমরা বিভিন্ন সময় চলতে ফিরতে অন্ধকার রাতে একা থাকতে বা এক ঘর মানে বা আমি যদি আরেকটু সহজ করে বলি যে এই যে এক ঘর থেকে আরেক ঘরে যেতে অনেক সময় অন্ধকারের মতো আমাদের ভয় লাগে, ঘরে কারেন্ট চলে গেল আমাদের যেতে ভয় লাগছে, রাস্তাঘাটে কোনো একটা অন্ধকার নির্জন রাস্তা সেখানে আমাদের হাঁটতে ভয় লাগছে, হঠাৎ করে চোখের সামনে কিছু একটা আমরা দেখলাম, এগুলো সবকিছুই কি আসলে মানে মানে আসলে ওখানে কিছু আছে এই জন্যই আমরা ফিল করি নাকি অনেক সময় মনের ভয়েরও ব্যাপার?
বেশিরভাগই মনের ভয়,
মনের ভয়, সেই ভয় দূর করার কোনো উপায় আছে?
হ্যাঁ, মনের ভয়টা দূর করবার জন্য বেশিরভাগ অবশ্যই নামাজ তো পড়তেই হবে এবং সাথে তসবি পাঠ করতে হবে, সেটা সূরা ফাতিহা পড়লেই চলবে।
আচ্ছা,
সূরা ফাতিহাটা উম্মুল শিফা, সমস্ত রোগীর ঔষধ।
আচ্ছা, তো তার মানে এরকম ভয় টয় পেলে যে কেউ মানে আমার যেটা মনে হয় যে এত আতঙ্কিত না হয়ে সেই সময় নিজেই
আতঙ্কিত সূরা ফাতিহাটা পড়লেই ইনশাআল্লাহ সমস্ত
অনেক সহজ, অনেক সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিলেন আপনি, অনেক সহজ একটা নিয়ম শিখিয়ে দিলেন বলবো, এবং সেই নিয়মটা যদি অনুসারী হন তাহলে এবং ভয় পাওয়ার আসলে কিছু নাই অন্ধকারে।
হ্যাঁ,
আপনার কি চলতে ফিরতে কখনো ভয় লাগে?
আমি কখনো ভয় কোনো দেখি না।
আচ্ছা,
একটা শুধু জানি যে আমার আল্লাহ তো অবশ্যই আছে, আমার ভয় কিসের?
সেটাই, থ্যাংক ইউ সো মাচ। এবং মহিউদ্দিন ভাইকে আমরা একদম লাস্ট মোমেন্টে আজকে যোগাযোগ করেছিলাম এবং তিনি আজকে মহিউদ্দিন ভাই যেখানে এসেছেন এবং আপনাদের সাথে কথা বলেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ। আমি যাওয়ার আগে জানতে চাই আমাদেরকে কিভাবে আপনারা কমিউনিকেট করবেন, আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আমাদের যে দুটো পেজ রয়েছে সেই পেজ তো সবসময় আপনাদের জন্য ওপেন, আপনারা সারা সপ্তাহ জুড়ে এখানে লিখতে পারেন। আমাদের পেজগুলো হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে এসে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের সাথে লিখতে পারেন, আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা.
Exclusively on FusionBD.com.